আজকের পর্বে শুরুতে যে ঘটনাটা বলব, এই ঘটনার সময়কাল হয়তো 90 সাল বা 90 সালের আগের, অথবা 90 সালের সময়ের, বা হয়তো 1-2 বছর আগে পরে। এবং যে গ্রামের ঘটনা বলব, সেই গ্রামে 4 জন লোক ছিল। একজন হচ্ছে বুড়ো মাঝি, তার বয়স আনুমানিক 70 বা 75 এরকম, সারা জীবন নদীতে কাটানো মানুষ, আর নদীর প্রত্যেকটা হিসাব নিকেশ তিনি বুঝতেন, জোয়ার ভাটা থেকে শুরু করে সবকিছু তিনি বুঝতেন। তার সাথে ছিল আরো 3 জন, ঝিনু, ওনার বয়স তখন 40-এর মতো, একদম পাক্কা একজন জেলে, সুঠাম গরম পাক্কা একজন জেলে, সাথে আরো 2 জন যুবক, একজনের নাম হচ্ছে সম্ভবত বলাই এবং আরেকজনের নাম সেলিম। 2 জনের বয়সই 28-29 এরকম, মানে সমবয়সী তারা, একই গ্রামে ছোট থেকে তারা বড় হয়েছে। এবং যে গ্রামের ঘটনা বলছি বা যে এলাকার ঘটনা বলছি, ওই এলাকাটা নদীপ্রবণ এলাকা। ওই এলাকার মানুষ এখনো হয়তো এইভাবেই তাদের জীবন জীবিকা নির্বাহ করে, অনেক ধরনের লোক রয়েছে, এইভাবেই তাদের জীবন জীবিকা নির্বাহ করে তারা। এবং আমাদের এই জেলে যারা জেলে মাছ ধরার কাজ করতেন নদীতে ওই সময়ও, তারা তখনও নিজেদের জন্য কিছু করতে পারেননি, এখনো তো তার অবস্থা একই রকম। কারণ তারা যতই চাক না কেন, তারা সামনের দিকে বাড়তে পারে না। যাই হোক, আর্থসামাজিক প্রেক্ষাপট থেকে শুরু করে তাদন, অনেক কিছু তাদের সাথে আটকানো, সে কথা না বলি, ঘটনায় যাই। ওই দিন ভোরবেলা আকাশে তখনও অন্ধকার ভালোভাবে কাটেনি, 4 জন মিলে নৌকা ভাসায় নদীতে, হালকা হালকা টিপটিপ বৃষ্টি, ওই বর্ষাকালের শুরুর দিকটা ঠিক যেমন ঠিক ওই রকম, মাছ ধরার জন্য এরকম একটা দিন সবচেয়ে ভালো। বৃষ্টির দিনে মাছ উপরের দিকে উঠে আসে, কারণ জালে খুব সহজে মাছ ধরা পড়ে, ওই যে উপর থেকে যে পানিটা পড়ে, যে সারফেস এজিটেশনটা তৈরি হয়, ওই সারফেস এজিটেশনটা মাছ উপরের দিকে নিয়ে আনে। আমরা মনে করি যে ওরা হয়তো শব্দ শুনে, ওরা হয়তো সেটা বোঝে যে বৃষ্টি হচ্ছে বা কোনো কিছু, আসলে না, ওই সারফেস এজিটেশনটা ওদেরকে উপরের দিকে নিয়ে আনে। তো সকাল পার হয়ে দুপুর, জাল ফেলা হয়ে গেল বিভিন্ন জায়গায়। ওই দিন তারা বেশ ভালোই মাছ পায়, একদম দুপুরের মধ্যে ভালো রকমেরই মাছ তারা পায়। তো বলাই বলেছিল যা, মানে আজকের মতন এরকম মাছ তারা আগে কখনো পায় নাই। এখন বেলা যত গড়ায় আকাশের চেহারা তত বেশি বদলায়, কারণ আমরা শহরের মানুষ সেটা বুঝবো না কখনই, কেবল সেই এলাকার মানুষ তার দেখতে অভ্যস্ত। সকালে যে হালকা মেঘের অবস্থা ছিল, সেটা দুপুরের পরে না ভারী জমাট বাঁধতে শুরু করে, আর এক একটা যে বরফ মেঘের যে ভার, যে জায়গাটা দিয়ে যাচ্ছে ওই জায়গাটা আরো অন্ধকার হয়ে যাচ্ছে ইতিমধ্যে। বাতাসের যে দিক, সেই দিকটা পর্যন্ত বদলে গেছে। তখন সকালের যেরকম অবস্থা, এখন কিন্তু বাতাস অন্যরকম, এর মানে একটা তুফান তাদের দিকে এগিয়ে আসছে। বিকেলের দিকে নদীর মানে অবস্থা পুরোপুরি বদলে গেছে, সকালে যেরকম শান্ত, মোটামুটি শান্ত স্বচ্ছ ছিল, এখন একদম কেমন জানি ফুঁসে ওঠা নদীর মতো, ঘোলাটা একদম একদম খোলা, আর যে ঢেউ, যে মানুষ নদীর পারে না থেকেছে সে কখনো বুঝতে পারবে না যে পানিতে ঝড়ের সময় ঢেউ কিরকম হতে পারে। এখন যে নৌকাটা তারা মানে নিয়ে নেমেছে, সেটা কিন্তু পাল তোলা নৌকা, এখন হয়তো আমরা দেখি না, দেখে মনে করি আরে এই নৌকা আছে কিনা, কিন্তু 90 সালে এই নৌকা ছিল। এখন বুড়োর মাঝে প্রচন্ড অভিজ্ঞ, এই ঝড় তুফানের মধ্যে তিনি নৌকা অপারেট করতে খুব ভালো করে জানেন, কিন্তু তারও খুব কষ্ট হচ্ছে। ওই সময় সেলিম চিৎকার করে বলল ওনাকে যে চাচা এইভাবে হইলে তো ডিবা যাবো, ফিরন লাগবো তো তাড়াতাড়ি, কিন্তু ফেরার পথ তো সহজ না, ঢেউয়ের যে অবস্থা, নৌকা এদিক ওদিক মানে এদিক ওদিক যা পড়ছিল রীতিমতো, মানে আপনি যেটা দিকে নৌকাকে নিয়ে যাবেন সেটা কোনো মতেই সম্ভব না। আবার অন্ধকার, যেহেতু মেঘের পরত বেশি, যেই সময় অন্ধকার হওয়ার কথা তার অনেক আগে অন্ধকার হয়ে গেছে, মানে পুরোপুরি রাত চারপাশে। ওই সময় পুরো মাঝে চিৎকার করে বলে খালের দিকে নৌকা চালাতে, ওইখানে তার আশ্রয় পাবে, বড় নদীতে বা এরকম খোলা জায়গা থাকলে বড় বিপদ। এখন সেলিম আর বলাই মিলে সবটুকু শক্তি দিয়ে বইটা বাইতে লাগে। কষ্ট করে হলেও নৌকা ঢুকে পড়ে পাশে ছোট একটা খালে। দুই পাশে ঘন বাঁশ ঝাড় আছে ওই খালের, এবং বাঁশ ঝাড়টা এমন ভাবে মানে পুরো ওই খালটাকে উপরের দিক থেকে সে ছাদের মতো আর কি মানে ঘিরে রেখেছে। মানে এইখানে আবার পরিবেশটা একদম শান্ত, ঝড় তুফান হচ্ছে উপরে, খুব জোরে জোরে পাতা নড়বে, কিন্তু এই হালকা হালকা ঢেউই খালের ভেতরে ঢুকবে। ওই দুই পাশে কিন্তু উপর দিক দিয়ে একদম ছাদের মতো হয়ে গেছে। এবং এইখানে যখন তারা ঢোকে তো পুরোপুরি টেনশন নাই তাদের কোনো, তারা চিন্তা করলো যে রাতটা এখানেই থাকবে। তো বুড়ো বলে যে রাতটা এখানেই থাকুন লাগবো, সকলের পরে যায় ফিরন লাগবো। তো তখন যখন এই শান্ত পরিবেশ, তখন ওই ছিনু নামের লোকটা বিড়ি ধরায়, সে বিড়ি ধরায় আর বলাই আর ওই সেলিমকে সে বলল যে তারা বিড়ি খাবে কিনা। তো সেটা সে করে না, বলাই আর সেলিম গামছা দিয়ে গা মুছলো কোনো মতে। তো বৃষ্টি তখনও পড়ছে, তবে আগের চেয়ে হালকা, কারণ ওই যে উপরে ছাদের মতো অবস্থা। কিন্তু কিছুক্ষণ পরে ঝিনুর চোখে পড়ে একটা অস্বাভাবিক ব্যাপার, মানে খালের পানি কিন্তু বাড়ছে, এখন কিন্তু বাড়ছে না, ধীরে ধীরে কিন্তু স্পষ্টভাবে নৌকা আস্তে আস্তে উঠে যাচ্ছে উপরের দিকে। বাঁশের যে ডালপারা ওইটার ওটা মনে হচ্ছে নিচের দিকে নামছে, অথবা পানি হয়তো ওদেরকে আর উপরের দিকে উঠাচ্ছে। তখন সে বলে এটা কেমতে হইতেছে, খাল তো বন্ধ থাকার কথা, বৃষ্টির পানি এত তাড়াতাড়ি কি বারণ সম্ভব? এখন এই অবস্থায় তারা কে কোন উত্তর দেবে সেটা তারা স্পষ্ট হবে বলতে পারছে না। আর বুড়ো মাঝে তো চারপাশে তাকে দেখছে সবকিছু, সে তো নিজে অবাক, এখন এতদিনের অভিজ্ঞতা এমন কোনো কিছু তো সে দেখে নাই মনে হয়। রাত যত গভীর হয় তত চারপাশে যে নিস্তব্ধতা ওইটা আরো ভারী হয়। বৃষ্টি ফোটা পরে কিন্তু এই জায়গার পরিবেশ, এই যে বললাম না খালের এই জায়গার পরিবেশটাই ভিন্ন, একটা অদ্ভুত ডাক, কখনো কখনো যে বিপদে ভরা পাখির ডাক শোনা যায়, কিন্তু শব্দগুলো কোনো চেনা শব্দ না মানুষের। কিন্তু এরপরে ঘটে ওই ঘটনাটা, যে ঘটনাটা সবকিছু শুরু জানান দেয়। পানির উপর দিয়ে প্রথমে ভেসে আসে একটা শরীর, ধীরে ধীরে মানে কেউ নিচ থেকে ঠেলে পাঠাচ্ছে উপরের দিকে, এটা পুরুষ মানুষের শরীর, মানে ফুলে ওঠা শরীর, বিভৎস একটা অবস্থা শরীরের। মুখের কয়েক জায়গায় স্পষ্ট কিছু নাই, পানিতে থাকার কারণে হয়তো কোনো না কোনো জানোয়ার খুবলে নিয়ে গেছেন। চোখ, নাক, মুখ, মানে সব কিছু কেমন যেন কালচে, আবার দু এক জায়গায় গর্ত হয়ে গেছে রীতিমতো। এখন বলাইয়ের মুখ দিয়ে না একটা চিৎকার বেরোয় আসে। বুড়ো মাঝি হাতার বাস যেটা ছিল ওইটা দিয়ে লাশটাকে ঠেলে সরানোর চেষ্টা করল নৌকা থেকে দূরে, কিন্তু লাশ তো সরে না, বরং সেটা আরো এগিয়ে আসে নৌকার দিকে। ওনাদের যে লাইটের সোর্স, ওই লাইটের সোর্স দিয়ে তারা দেখে মানে পানি যে স্রোত একদম পানির স্রোতের বিপরীত দিক থেকে ওই লাশ তাদের দিকে আসছে। মানে কোন এক শক্তি যে বিপরীত দিক থেকে লাশকে স্রোতের বিপরীত দিক থেকে তাদের দিকে পাঠায়। এরপর আসে আরেকটা শরীর বাম পাশ থেকে, একজন নারীর, মানে চুল পানিতে অসংখ্য সাপের মতো এভাবে এভাবে ছড়ানো, অসংখ্য সাপের মতো। তার শরীরের কাপড়, ওই কাপড় তো টাইট, ওই টাইট কাপড়ের উপর দিয়ে দুই এক জায়গাতে কেটে ফোলা শরীরটা বেরিয়ে আসছে, কারণ পানিতে থাকলে ওই শরীর নরম হয়ে যায়, কাপড় নরম হয় নাই তখনও। মানে কল্পনা করতে পারবেন না কিরকম। আরেকটা বিশ্রী জিনিস আসে, একেবারে পুরুষ নারী এবং ওই সিরিয়ালি যেন মেনটেন করলো, একটা বাচ্চার লাশ আসে এইবার, বাচ্চার লাশ। আর ওর চোখ, চোখের মনিটা কেন যেন একটু বিকট ভাবে বেরিয়ে আছে বিকট ভাবে। চার নম্বর লাশটা আসে একদম এমন ভাবে যে কেউ মানে এই খালের যে তলদেশ ওইখানে যেন এই লাশটাকে আটকে রেখেছিল, এতক্ষণ যেন আটকে রেখেছিল এরকম, ওই লাশটা তলদেশের ভেতর থেকে আসে। আর এই চারটা লাশ এই অল্প সময়ের ভেতরে পুরো নৌকাটাকে না ঘুরে ঘুরে মানে মনে করুন যে নৌকাটাকে সার্কেল করছে। এই চার লাশ নৌকাকে ঘিরে সার্কেল করে ঘুরছে, মানে এই সময়ের ভিতরে তার হাত থেকে তো বিড়ি পড়ে গেছে অনেক আগে ওই ঝিনুর। যেই সময়টা মানে বিড়িটা পড়লো ঠিক ওই সময় মানে এক ধরনের শব্দ আসে, মানে কোনো মানুষ পড়লো না কোনো বিকৃত সত্তা না কে, মানে এই অন্ধকার বৃষ্টি ওই বাইরে শব্দ হচ্ছে কিন্তু মানে খালের ভেতরে যেত ওই শব্দটা এদিকে একটু কম লাগে বৃষ্টির আর বাতাসের। এই সব কিছুর মধ্যে কেমন জানি এক অদ্ভুত শব্দ মানুষের মতো, মানে অমানসিক শব্দ। সেলিন কাঁপা কাঁপা গলায় মানে ভয় পেয়ে গেছে যেহেতু, সে ওই মাঝে যাচাকে উদ্দেশ্য করে বলে এগুলো কি, এগুলো কি শুনতেছে সে? এখন তার তো অভিজ্ঞতা, অভিজ্ঞ মানুষ কিন্তু তিনি নিজে বুঝতে পারছেন না, এই জন্য কোনো জবাব তিনি না দিয়ে তিনি চারপাশে তাকায় আছেন শুধু। এখন চারপাশে তো অন্ধকার, বাঁশ ঝাড়ের ফাঁকে ঘন কালো একটা ছায়ার ভেতরে মানে একটা ছায়া স্তূপ, এর ভেতরে কে যে নড়াচড়া করলো ওই সময় এটা উনি স্পষ্ট বুঝতে পারল। তার আবার দুটা চলচলের চোখ লাল, একদম লাল, মানে তাদের দিকে তাকিয়ে আছে। বলে রাখা ভালো তাদের হাতে কিন্তু টর্চ নাই, টর্চ নাই। ঠিক ওই সময়টাই বলায় মানে এমন ভাবে কেঁপে উঠল মানে কি হলো এটা কেউ বুঝতে পারে না, বলাই নামের লোকটা। এবং তার মুখ থেকে একটা শব্দ আসে, পরে যেটা দেখা যায় যে সে মানে বমি করছে উপর হয়ে পড়ে একদম, নৌকার যে কোনাটা থাকে না গোলই ওইটা সামনে যে এসে পড়ে, উঠে দাঁড়াতে দাঁড়াতে আবারও মানে এক গাদা বমি বেরোয় আসে তার মুখ থেকে। এখন অন্ধকারে সেটা বোঝা যায় না, যে অল্প আলো আছে ওই অল্প আলোতে মনে হয় রক্ত। এখন সেলিম তাড়াতাড়ি গেল বলাইয়ের পিঠের উপরে হাত রাখলো, না হাত রাখার পরে সে বলে যে বলাইয়ের পুরো শরীর মারাত্মক রকমের ঠান্ডা, মানে বরফের মতো ঠান্ডা, অথচ বাইরে এতক্ষণ পর্যন্ত এই বাতাস মানে বাইরে বুঝতেছে সেই বাতাস খালের ভেতরে নাই এত। বলাই যে সময় মাথাটা তুলে দেখা যায় যে ওর মুখটা কেমন জানি বদলে গেছে, ঝিনু দেখে সেলিম দেখে ঠোঁটের রং বদলে গেছে, মানে নীলচে হয়ে গেছে শরীরের রং, মানে রক্ত যেন চলাচল বন্ধ হয়ে আসতেছে ভেতর থেকে, চোখের নিচটা কেমন জানি বদলে গেছে হুট করে কালো হয়ে গেছে, চেহারার মধ্যে যে শিরাগুলো এই শিরাগুলো একদম ভেসে উঠছে চামড়ার উপরে। বুড়ো মাঝি আগে আসে সে বলাইয়ের হাত ধরে তো দেখার চেষ্টা করলো, কিন্তু হাত তো ঠান্ডা, মানে উনি নিজেও বুঝতে পারলো না ঘটনা কি। উনি কিন্তু নিজের জীবনে কখনো এমন কোনো ঘটনা দেখে নাই, উনার নিজের গলায় কাঁপছিল কথা বলার সময়, আতঙ্কিত মানুষ তো, তো ওই অবস্থায় কাঁপতে কাঁপতে বুঝছিলেন যে বলাই তোর কি হয়েছে কথা কয়। বলাই তো ঠিকভাবে জবাব দিতে পারে না, ওই ফিস ফিস করে কি যেন একটা বলল যেটার মিনিং হইতেছে কেউ তাকে ডাকে, তাকে কেউ ডাকে যে আছে পানির নিচে, পানির নিচ থেকে তাকে ডাকে। এখন এই কথা শোনার পরে প্রত্যেকটা মানুষের শরীর একটা ঝাঁকি মারে আর শিহরণ বয়ে যায়। সেলিম নিজে বলেছিলেন যে তার পুরো শরীরে মানে শিহরণ বয়ে যাচ্ছে, তিনি সবাইকে বলছিলেন দেখাচ্ছিলেন এটা দেখো আমারই অবস্থা। এখন ওই যে চারটা লাশ ছিল না তাদের নৌকার চারপাশে ঘোরাফেরা করছিল, ঘোরাফেরা কি পানিতে যেভাবে ভাসে, এখন আবার ওগুলো নাই, মানে এক মুহূর্তের জন্য কেউ খেয়াল করে নাই মানে এই যে আশপাশে যে অন্ধকারে অন্ধকারের ভিতরে লাশ কখন মানে মিলে গেছে একদম। পানি কিন্তু আগের মতোই, কিন্তু কোনো লাশের কোনো চিহ্ন কোথাও নাই। এই জন্য সেলিম চিৎকার করে বলল যে লাশ কই গেল, এই মাত্র না এই জায়গায় আসিল লাশগুলা। এমন কেউ কোনো উত্তর দিতে পারে না, বলার দিকে সবার নজর। পানি এবার বাড়তে শুরু করেছে আবারও, নৌকা মনে হচ্ছে আস্তে আস্তে উপর দিকে উঠছে। এখন যে উপরে যে বাঁশের যে ডালগুলা পাতাগুলা ওগুলো আরো কাছে মনে হয় যে মানে অল্প কিছুক্ষণ পানি বাড়লে তারা ওই ডালের পাতাও ধরতে পারবে। এখন এই খালের ভিতরে মানে খাল তো এমন নয় যে বিশাল গভীর থাকবে, এখন এই খাল এত গভীর হলে কিভাবে বা এই খালের ভিতরে এত পানি কিভাবে ধরে, মানে এটা তাদের ধারণার ভিতরে নাই। আর বুড়ো মাছি তিনি ততক্ষণে বুঝতে পারছেন যে তারা খুব খারাপ চোখে পড়ছেন। এই জন্য তিনি বলেন যে এখানে থাকুন যাব না, কিছু একটা আছে এই জায়গায়, আমাকে ফিরুন লাগবো খুব তাড়াতাড়ি যেমনি হোক। এখন সেলিম সাথে সাথে রাজি হয়, সে বলে যে স্যার ঠিক কথা, এইখানে থাকলে সবাই মরা যাব, বড় নদীর ঢেউ এর চেয়ে তো বেশি ভালো এই খালের সাইড আর এই খালে থাকুনের থেকে। এখন ঝিনু আবার বাধা দেয়, তার গলা একদম স্পষ্ট, মানে মানে কাঁপছেও, কিন্তু ওই অবস্থাও সে বলছে যে না এখন বাইর হওয়া ঠিক হইব না, বাইরে নদীতে যে পরিমাণ ঢেউ নৌকা উল্টায় যেতে সময় লাগবো না, আর এর সাইডে এইখানে থাকাই বলো, লাশ বাসুক যাই হোক, আর বলার অবস্থা তো বলো না, এখানেই থাকি, রাতটা পার করি আল্লাহ আল্লাহ করে। এখন ওই সেলিম সে একটু ডেকে গেল, ইয়াং বয়স তো, কারণ ওই জিনু তো একটু পাক্কা জেলে, তো সেলিম ডেকে ওঠে, তো সে বলে যে তুমি দেখলা না যে লাস্ট টাইমটা কেমনে গায়েব হয়ে গেল, আর বলার এই অবস্থা দেখেও কইতেছো যে এইখানে থাকুন লাগবো। এবং জিনু মাথা নেড়ে তাকে বোঝায় যে এই জায়গায় ভয়ঙ্কর কোনো কিছু আছে এটা ঠিক, কিন্তু বাইরে গেলে আমরা সবগুলা মনে হয় টিপে মরম, সাঁতার জানলে কি হয়েছে, স্রোতে গিল্লা ফলায় সবাই রে, আর এখানে থাকলে অন্তত নৌকাটা উল্টে পড়া, বাড়ির লগে লগে নৌকাটা উল্টা যাব। এরা যে তর্কাতর্কি করে এর মাঝখানে বুড়ো মাঝে দুজনে মাঝখানে দাঁড়ায়, নিজের ভেতরে দ্বিধাদ্বন্দ্ব একদম স্পষ্ট, নিজের দীর্ঘ জীবনে নদীর সাথে কাটানো এই মানুষ এমন পরিস্থিতিতে পড়ে নাই। অবশ্যই এটা ঠিক কিছু মানুষ জীবনে একবারই এরকম পরিস্থিতিতে পড়ে, আবার কেউ দুইবার বা তিনবারও, কিন্তু কিছু মানুষ আসলে একবার। তো পরে শেষমেশ উনি বলল যে আমরা এখনই বাইরে হবো না, কিন্তু নৌকা একটু ভেতরের দিকে নেওয়া লাগবে, এখানে যেখানে পানির টান কম, এদিকে পানির টান বাড়া শুরু হয়েছে, মানে এটা হচ্ছে উনার বাসা। এখন গজ গজ করতেছে সেলিম, তো কোনো মতে সে রাজি হয়, মানে তার চেহারা দেখলে বা তার কথার ধরন দেখলে কাজের ধরন দেখলে মনে হয় যে না সে রাজি, ভীত মানুষ কিন্তু আবার সে কথা শুনতে রাজি না, তো তার ভিতরে দুই রকম ইমোশন দেখা যায়, তার চেহারা বা চোখ ভয়, আর তার হাত আর পা ওই যে জিদ, মানে রাজি না হওয়ার যে ব্যাপারটা, এই ইমোশনটা দেখায়, একই শরীরে দুই ইমোশন। এখন এই কথাবার্তার ভেতরে কিন্তু বলায় শরীরে আরেকবার ঝাঁকিতে ওঠে, এবার তার সারা শরীর এমন ভাবে ঝাঁকি দেয় মানে ওকে কেউ ঝাঁকাচ্ছে রীতিমতো, মুখ থেকে ঘুমানি শব্দ, তারপর হঠাৎ করে একদম একদম অচানা একটা কথা, একদম নিজের মানুষের মতো কথা, মানে কণ্ঠটা একদম বদলে গেছে, তোরা আমারে ফালায় যাইতে পারবি না, কথাটা ছিল এরকম। সবাই একদম মানে কেঁপে উঠে যখন হুট করে ওই রকম গলা শব্দ শুন, তো সেলিমের হাতের তখন যে বৈঠা বা লগি উডের পুড়িয়ে যাওয়ার মতো অবস্থা, তখন তো ওই কাঁপা মানে কাঁপুনি দিয়ে দিয়েছে না আচমক সবাইকে, তো বুড়ো মাঝে ওই কাঁপা গলা জিজ্ঞেস করে যে কে কথা কয়, বলাই তুই এটা কি করলি? এখন বলাই তখন মানে উপর হয়ে বসেছিল আর কি, মানে উপর হয়ে বসেছিল বলতে মানে উপর হয়ে শুয়ে থাকা অবস্থায় সে কিভাবে জানি বসেছিল, মানে আপনি শুয়ে আছেন কিন্তু হাঁটুটা ভাঁজ করা, মানে হাঁটু ভাঁজ করা, মানে হাঁটুটা বুকুরে ছাতা লাগছে, মানে অদ্ভুত রকম, তো তার শ্বাস প্রশ্বাস সবই চলে, কিন্তু কেমন জানি মানে অনেকটা মানে কয়লায় যেরকম বাতাস দেওয়ার জন্য এক ধরনের ইয়া ব্যবহার করা হয়, এরকম ফোঁস ফোঁস করছিল। ওই সময় বারে যে মানে খালের পানির ভিতরে না কিছু যেটা নড়াচড়া করছে এটা টের পাওয়া গেল, মানে উপরের ভাগে মনে হলো যে ঢেউ আসলো একটা, কোনো বাতাস ছিল না, ঢেউ ওঠার কোনো লক্ষণও ছিল না, তবুও পানি এমন ভাবে কাঁপুনি দিল মানে কেউ হয়তো সাঁতার দিয়ে আসছে, ওই স্লো মোশনে পানিটা এসে পাড়ি পড়ছে, খুব কাছে কিন্তু খুবই ধীরে। এখন ওই সময় ফিস ফিস করে সেলিম জিজ্ঞেস করে ওটা কি, কেউ তো উত্তর দেয় না, বাঁশ ঝাড়ের ওই পারে যে লাল দুটো চোখ তখনও যে অন্ধকারের ভিতরে ওই স্থির ভাবে নৌকার দিকে তাকিয়ে আছে, মাঝে মাঝে মনে হচ্ছিল অভাবটা যেন একটু এদিক ওদিক ঘোরাফেরা করে, কিন্তু আবার পরক্ষণে মনে হয় যে ওটা ওটা আগের জায়গাতেই, পুরো মাজিদ কিন্তু সেদিকে চোখ যায় বারবার এবং সে ফিসফিস করে বলে, সবাই চুপ থাক, নড়াচড়া কম কর, যা হইতেছে হইতে দে, আমরা শুধু সকাল পর্যন্ত দম কিচ্ছা এই জায়গায় বসে থাকি, টিকা থাকুন লাগবো আমাকে। কিন্তু এখন ঝিনুর মুখে না অন্যরকমের এক আতঙ্ক, সে আস্তে আস্তে বলে, চাষা পানি কিন্তু বাড়তেছে, পানি কিন্তু বাড়তেছে, আর আমরা যদি এখানে থাকি সকাল হওয়ার আগে নৌকা ডুবে যাব। সবাই তাকায় কিন্তু পানির দিকে, অন্ধকারের ভেতরে পানিকে মাপা যায় না, কিন্তু চোখ সেটা ধরতে পারে, কারণ খাল তো ধীরে ধীরে ভরে উঠছে, ফুসে উঠছে এখন, আর পানি তো বাড়ছে, এটা সত্যি। নৌকার কিনারা থেকে পানির দূরত্ব মনে হয় যেন আরো মানে দূরত্ব প্রায় কম, কারণ এইখানে পানি চারপাশ থেকে যাইতে ধরতেছে, নৌকা পানির উপরে ভাসতেছে না। তখন সেলিম বলল যে, কই ছিলাম না বাইরে হন লাগবো, এখানে থাকলে সবগুলা মানুষ আমরা ডুববা মরু। এখন ঝিনু আর কিন্তু জোর গলায় প্রতিবাদ করতে পারে না, তার চোখে ওই সময় কেমন যেন এক অদ্ভুত চাহনি, যেন সে মরে গেছে এরকম একটা অবস্থা তার। এখন বুড়ো মাঝির চোখ কিন্তু বন্ধ, সে কি চিন্তা ভাবনা করতেছে কেবল সেই জানে। একটু পরে যখন তার চোখ খুলে সে বলে, ঠিক আছে আমরা বাইরে হোমু, কিন্তু একদম সাবধানে, কেউ পানির দিকে তাকাবো না, কেউ চিৎকার করবো না, যা দেখি না কেন চুপ থাকতে হইবে সবাইকে। এখন সেলিম মাথা নাড়ে রাজিও হয় তাড়াতাড়ি। ঝিনুর ভিতরে ওই দোনামোনার একটা ভাব, তারপর অনিচ্ছা সত্ত্বেও মানে মাথা সে নাড়ে, কিন্তু বলাই তখনও যে ওই অদ্ভুত ভাবে বসেছিল, একদম নিস্তেজ, তার শরীর আরো নীল হয়ে উঠছে, চোখ দুটো অর্ধেক খোলা, মানে অমানুষের মতো তার অবস্থা, যেন সে এখানে সম্পূর্ণভাবে নাই, তার শরীরের কিছু অংশ এইখানে আর রোহের কিছু অংশ হয়তো দূরে কোথাও, মন যেন অন্য একটা জায়গায় পড়ে আছে, এমন একটা অবস্থা তার। সেলিম তাকে ধরে বসাতে গেল, আর ঠিক তখনই বলয়ের ঠোঁটটা নড়ে ওঠা, আবার আর সেই যে একটা অদ্ভুত গলা যে গলাটা সে প্রথমে কথা বলেছিল, ওই অদ্ভুত গলায় সে বলে, বহুত দেরি হয়ে গেছে। বলাই যখন এই কথাটা বলে, এই কথাটা বলার কয়েক সেকেন্ড গেল, তারপরে সে হুট করে ছটফট করে ওঠে, সারা শরীরে ওর ছাকি দেয়, এমন ভাবে মোচড় আসে ওর শরীরে, মানে ভেতর থেকে যে মানে কেউ হয়তো কাপড় যেভাবে মোচায় ওইভাবে ওকে মোচড়াচ্ছে, তার মুখের ভিতর দিয়ে মানে একটার পর একটা এলোমেলো শব্দ বেরো আসতে শুরু করে, কখনো নিজের গলায়, কখনো অন্যরকম মানুষের গলায়, মানে কেমন যেন অদ্ভুত ভাবে সে চিৎকারও করে প্রাণপণে, মানে ব্যথাও মানে তার ভিতরে কেউ হয়তো প্রবেশ করেছে, যে তার কলিজা গুর্দা সবকিছু হয়তো চিবাচ্ছে জিন্দা অবস্থায়, মানে এমন ব্যথা, বা সেই ব্যথায় সে চিৎকারও করছে। এখন সেলিম তাকে জাপড়ে ধরে রাখার চেষ্টা করলো শান্ত করার জন্য, আর বলাইয়ের শরীর তখন এমন ভাবে কাঁপছিল যে মনে হচ্ছিল মানে হাড় গুলা যত রয়েছে সমস্ত হাড় ভেঙে যাবে যে কোনো সময়, আর ওই গোঙানি শব্দ তো বেরই হচ্ছে বারবার, মাঝে মাঝে ওই শব্দটাও যে চেঞ্জ হয়ে যাচ্ছে অন্যরকম মানুষের মতো। বুড়ো মাঝে কিন্তু আর দেরি করলো না, সে সবাইকে বলল যে বাইরে বাইরে এখান থেকে এক্ষুনি বাইরে। সেলিম আর ঝিনু মিলে বই ছাড়ায় নিজেদের হাতে তুলে নেয়, তারা কিন্তু কাঁপছে ঘটনার যে অবস্থা। নৌকা ধীরে ধীরে ঘুরল খালের মুখের দিকে, পেছনে বাঁশঝাড়ের অন্ধকারে সেই লাল দুটো চোখ তখনও ওই জায়গায়, কিন্তু এইবার কিন্তু সেটা আরো একজনও দেখেছে, সেলিমও দেখেছে, আবার সেলিমের পর পর ওইটা আবার ঝিনিও দেখেছে, কিন্তু একদম স্থির, ওরা যে বের হয়ে যাচ্ছে মনে হচ্ছে চোখ দুটো সেটা দেখছে, কিন্তু বাধা দিচ্ছে না কোন রকম। এখন খাল থেকে বের হতে না হতেই নৌকা একেবারে ধপাস করে যেয়ে পড়ল মূল নদীর সামনে, আর তখনই যে জগতের ভিতরে তারা ছিল এতক্ষণ, ওই জগতে থাকার কারণে তারা বুঝতে পারে নাই যে তারা এখন কোন জগতে এসে পড়ছে, কোন ভয়ঙ্কর অবস্থায়। নদী এখন মারাত্মক রকমের মানে পাগল, ঢেউ যে ঢেউ, মানে নৌকার গায়ে যে ঢেউ পড়বে, নৌকা উল্টে যাওয়ার মতো অবস্থা এখন। ওই খালের ভেতরে তারা টেরই পায় না যে বাইরের দুনিয়া কত ডেডলি হয়ে গেছে ততক্ষণে, উপরে যে ছাউনির মতো বাঁশ যে দুই পাড় দিয়ে ঘিরে রেখেছিল সেটাও তাদেরকে টের পাইতে দেয় নাই, যে উপরের অবস্থা কেমন। বৃষ্টি আরো জোরে, মানে আকাশ থেকে যেন পানি পড়তেছে রীতিমতো, আর পুলেটের গতিতে পানি পড়তেছে। বুড়ো মাঝি তো হাল ধরে রাখার আপ্রাণ চেষ্টায়, সে কুল মানে এই যে কুল নদীর যে কুল, এই কুল ঘেঁষে যাওয়ার চেষ্টা করছিল, যেখানে স্রোতের তেজ হিসাব অনুযায়ী কম থাকার কথা। এখন সেলিম আর ঝিনু তারা বইটা তো বাইতে লাগলো যতটুকু শক্তি ছিল তাদের, কিন্তু তাদের চোখ বারবার চলে যাচ্ছিল পানির দিকে। ভয়, পানির ভয়। যখন মৃত্যুর ভয় ধরে, মানুষ সব ধরনের ছায়া দেখতে পায়। ওরা যতবার পানির দিকে তাকায় ততবারই আতঙ্কে ওদের শরীর কেমন জানি করে উঠে, কারণ ওরা ভয় পায়। ভয়। এখানে আরো এক অদ্ভুত ঘটনা ঘটছিল। নদীর তলদেশ থেকে উঠে আসছিল বিশাল বড় বড় বুদবুদ। মনে করুন যে একটা তিবি মাছ হয়তো হাওয়াটা ছাড়লো পানির নিচে, এবং সেইটা পানির উপর এসে বুদবুদ আকারে ফুটছে। ছোট ছোট বুদবুদ নয়, এইরকম প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড ঢেউয়ের ভেতরও ওই বুদবুদ কিভাবে তলদেশ থেকে আসে, কোথাও বড় আবার কোথাও খুব ছোট, একেবারে মানে এমন শব্দে ভাঙত, মানে শব্দটা হয়তো যেন বং করে কোন প্রাণী হয়তো নিঃশ্বাস নিচ্ছে তাদের আশপাশে। আর যখনই ওই বুদবুদ ফাটে, মানে পচা একটা গন্ধ বেড়ে আসত, পুরান মাছ পচা গন্ধ, মানে মানে কতখানি তীব্র হতে পারে এটা মানে আপনি না শুকলে বুঝতে পারবেন না। ঝিনু সম্ভবত প্রথমে ছায়াটা দেখেন পানির নিচে, কিভাবে আতঙ্কিত চোখ অনেক কিছুই দেখে। অন্ধকারের মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছিল একটা বিশাল অবয়ব, মানে নড়ে নৌকার পাশ দিয়ে। আকারে সেটা একদম বড় কোনো মাছ বা কুমির বললেও মানে ভুল না, এরকমই লম্বা একদম, কিন্তু তার সাথে কোথাও যেন মানুষের অবয়বের একটা আবাস আছে। হাতের মতো কিছু একটা, পায়ের মতো কিছু একটা, কিন্তু সবকিছু কেমন জানি মানে বিকৃত, মানে কেমন জানি অস্বাভাবিক রকম সবকিছু। ঝিনু কেঁদে ওঠে রীতিমতো, মুখ চাপা ধরে নিজের নিজের হাত দিয়ে, সারা শরীর তার কাঁপুনে দিচ্ছে। তখন কি একটা অবস্থার ভিতর দিয়ে তারা যাচ্ছে সেটা হয়তো অন্য কাউকে দেখে বোঝাতে পারবে না। সেলিমও কিন্তু একবার দেখে, আর তার তাকানোর সাথে সাথে তার মুখ দিয়ে কিন্তু একটা চিৎকারের মতো অবস্থা বেরিয়ে আসছিল, কিন্তু যখন মুখ চাপা দিয়ে ধরে ওই ইমোশনে চোখ দিয়ে পানি নামে তারও। সে চোখ সরায় নেওয়ার চেষ্টা করছিল কিন্তু পারে নাই। পানির নিচের ওই ছায়াটা নৌকার চারপাশে যে ঘুরছে, এই স্রোতের ভেতরেও ক্ষণিকের জন্য তাকে দেখা যাচ্ছে যেন সে কোন দানব যেই ভাসমান নৌকাটাকে মাপছে, সঠিক সময়ের অপেক্ষা করছে। সে দুইজনে ওই সময় এমন ভাবে মানে হাল প্রায় ছেড়ে দিয়েছে যে ওই বইটা যে বাইবে তারা ওই শক্তি ওদের ছিল না। ওদের অবস্থা দেখে বৃষ্টির শব্দ আবার মানে বলাইয়ের ওই রকম অবস্থা দেখে আবার নদীর এই গর্জন, বুড়োর অবস্থা তখন খারাপ, কিন্তু তারপরও সে একদম রক সলিড। তার চোখে ভয়, স্পষ্ট ভয়, কিন্তু হাত কাঁপ ছিল না বাকি সবার মতো। অভিজ্ঞতা তাকে বলে যে এই পরিবেশে শান্ত থাকতে হবে, শান্ত। সে প্রাণপণ চেষ্টা করছিল নৌকাকে একদম যে পার ঘেঁষেই নিয়ে যাওয়ার জন্য, কিন্তু স্রোতের যে টান, এই টানটা না অদ্ভুত রকমের আজকে মারাত্মক। মুখে বিড়বিড় করে কি জানি বলল সে অবিরাম, মানে আয়াতের মতো শোনা যায় কিন্তু পুরনো কোনো আয়াত বা কোরআন শরীফের কোনো আয়াত বোঝা একদম মুশকিল, মানে তার বিড়বিড়টা মোটামুটি বুঝতে পারা গিয়েছিল। বলাই তখন নৌকার ভেতরে ছটফট করছে, ও চিৎকার আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। ওনাদের অবস্থা এরকম যে ওনাদের কানে সহজে সব কথা ঢুকছে না, তখন বৃষ্টি বাতাস বাদে এমন একটা অবস্থা হয়ে গেল বলাইয়ের, যে এক মুহূর্তে সে নিজের গলায় কান্নাকাটির মতো করে চাষা বাসান আমার, পরের মুহূর্তে আবার কেমন জানি অদ্ভুত ভাবে বলতো যে তোরা কেউ বাঁচবি না, বিভিন্ন রকমের কথা। ওই সময় নৌকা তো কুলের দিকেই, কিন্তু কিসের জন্য একটা মারাত্মক রকমের ধাক্কা লাগে নৌকার তলদেশে, এদিক ওদিক ধাক্কা লাগে, এক একজন পড়ছে, নৌকাও কায় পড়ছে রীতিমতো। এখন শুধুমাত্র পানিতে পড়া তাদের বাকি ছিল। সেলিম আর ঝিনু নৌকাকে তো ধরলো কোন রকম, দুজনেই মানে বুড়ো মাঝের উপরে চিতে গেল মুহূর্তের ভেতরে। কিন্তু পানির নিচে কিছু একটা যেটা খুব বিশাল শক্ত জিনিস, যেটার সাথে নৌকার তলদেশে ধাক্কা লেগেছে। কিন্তু এই নদীতে এত বড় পাথর বা গাছে গুড়ি থাকার কোনো কথা না। বুড়ো মাঝে ভালো করে জানে যে নদীর এই প্রতিটা ইঞ্চি কিরকম পাড়ের, কারণ এইখানে এরকম বড় মোটা গাছের গুড়ি রাখা মানে মুহূর্তের ভিতরে সেটা নদীর গর্ভে চলে যাওয়া বা আরো দূরে চলে যাওয়া বেশি বেশি। তো নৌকা তো থামলো হঠাৎ, এখন আটকের তো রয়েছে তলদেশে কোনো কিছু থাকার কারণে। নৌকা নড়ছিল না, সামনের দিকে যেতে পারবে না, পেছনের দিকে যেতে পারবে না, মানে অদৃশ্য হাত ওই জায়গাটাকে নিজের আয়ত্তে রেখেছে। নৌকা তো পুরোপুরি থেমে গেল মানে তলদেশের সাথে আটকে যাওয়ার কারণে। এখন বুড়ো মাঝি সামনের দিকে ঝুঁকে দেখার চেষ্টা করলেন, ওনার চোখ উড়ি ভালো মতো কুকুরা দেখার চেষ্টাও করলেন, কিন্তু বুঝতে পারলেন না ওইখানে কি দেখছেন তিনি। সেলিম আর ঝিনু তখনও কাঁপে, রীতিমতো কাঁপে, বলাইয়ের অবস্থা খারাপ। আর ওই সময়ই বাতাস একদম থেমে গেল হুট করে। এটা এমন এক ফেনোমেনা যেটা কেবল নদীর পাড়ে মানুষজন দেখে, আর সেটা দেখার সৌভাগ্য আমার নিজেরও রয়েছে। বাতাস একদম থেমে গেছে, যে বাতাস এতক্ষণ ঝাপটা দিয়ে চারপাশে বয়ে যাচ্ছিল এক মুহূর্তে ওই বাতাসটি মানে মিলিয়ে গেল, বৃষ্টির সাথে সাথে গায়েব, যা প্রমাণ করে যে একটা ঝড় যাচ্ছিল তখন। মানে সাথে সাথে ওই একই সময়ও আকাশ থেকে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল। যেই জায়গাটা এতক্ষণ গজরা ছিল গর্জনে গর্জনে, ওই জায়গা না মারাত্মক রকমের অস্বাভাবিক নিস্তব্ধতা নামল, যেটা সম্ভবই না। পানির তোর পানির তো একটা শব্দ রয়েছে কলকল কলকল, কিন্তু চারপাশে নিস্তব্ধ। এতক্ষণ যে নদীর গর্জন আর ঢেউয়ের শব্দ বৃষ্টির শব্দ এদেরকে একদম পাগল করে ফেলেছে, এই শব্দটা চলে যাওয়ার পর তাদের কানে শুধু আসে বলাইয়ের কোম্পানি। তো সেলিম আস্তে আস্তে ফিসফিস করে বলে, এইটা কি হলো হঠাৎ? কেউ কিন্তু জবাব দেয় না। বুড়ো মাঝি কিন্তু তখনও মানে অবাক, তার ভিতরে একটা আশঙ্কা, এত বছরের অভিজ্ঞতায় নদীর মেজাজ সম্পর্কে তার অনেক ধারণা আছে, কিন্তু এমন আকস্মিক পরিবর্তন তিনি নিজে কখনোই দেখেন নাই। তারপর লক্ষ্য করলেন কি জানো, পানি সরে যাচ্ছে। ভাটার মধ্যে যেরকম টান লাগে, ভাটায় টান পড়লে পানি যেরকম সরে যায়, নৌকার চারপাশে পানি নামতে শুরু করলো। তখন চোখের সামনে যে স্তর ছিল ওই স্তরটা রীতিমতো ইঞ্চি ইঞ্চি করে কমতে শুরু করে চোখের সামনেই, তাও নদীতে। এমন কোনো কিছু স্বাভাবিক নদীতে ঘটে কিনা এই মুহূর্তে আমরা চাই না, কিন্তু আমি নিজে ওয়াহে দেখেছি। বিশেষ করে অনেক সময় বর্ষাল রাতে বা বর্ষা বৃষ্টির সময় এরকম উত্তাল হয়ে ওঠে নদী। কিন্তু কি দেখেছিল বা কি ঘটেছিল তা তারা নিজেদের চোখের সামনে কিছু সময় পরে দেখবে। পানি সত্যি সত্যি ধীরে ধীরে চোখের সামনে ফুটে উঠে একটা দৃশ্য, যেটা দেখার জন্য ওরা কেউ প্রস্তুত ছিল না, কেউই প্রস্তুত থাকে না। তাদের নৌকা ঠিক নিচে তলদেশে ডুবেছিল আরেকটা নৌকা, বড় সড়ো একটা বালাম নৌকা, যেমনটা ওই অঞ্চলে মালামাল বহনের জন্য তখন ব্যবহার করা হতো। কাঠের গায়ে শ্যাওলা জমে পুরো একদম পুরো হয়ে গেছে, মানে শ্যাওলা আপনি স্ক্রেপ করে নিয়ে খেতে পারবেন, এরকম মোটা বহুদিনের পুরনো ডোবা নৌকা, মানে যে অবস্থা হয় এরকম নৌকার ওই অবস্থা সেই নৌকার। তখন বুঝা বললাম চারপাশ শান্ত, এই যে মারাত্মক বৃষ্টির ভিতরে না হুট করে একটু চাঁদের আলো আসলো, চাঁদের আলো, এবং সেই অল্প আলোতে বুড়ো মাঝি সহ বাকিরা দেখলো যে নৌকাটার হাল ভাঙা, গোলুয়ের একটা অংশ দুমড়ে মুছে আছে, যেন কোন রকম প্রচন্ড আঘাত পেয়েছিল, ভেঙে গিয়েছিল, এবং বহুকাল আগেই, বহুকাল আগে। তো নৌকার ভেতরে যে জায়গাটায় জমাট অন্ধকার, ওই জায়গার ভিতরে কিছু একটা নতুন দিন দেখলেন। তো তার মনে হলো সেটা হচ্ছে তার চোখ। চোখ? কার চোখ? কিসের চোখ? যে এখানে তাদেরকে ভয় দেখাচ্ছে হয়তো তারই চোখ। আর একটু ভালো করে তাকে দুই বুড়ো মাঝে দেখলাম যে নৌকার তলে পড়ে আছে কিছু অবয়ব মানুষের মতো, কিন্তু নড়াচড়া করে না, শ্যাওলায় পড়ে গেছে তাদের শরীর উপরে, কারোর হাত উপরের দিকে, কারোর হাত এদিক সেদিক এমন একটা অবস্থা যেন তারা নিজেদেরকে বাঁচানোর জন্য হাত বাড়িয়ে দিয়েছিল কোনো কিছুকে ধরার, যেন শেষ মুহূর্তে মানুষ যেভাবে বাঁচার চেষ্টা করে এরকম। কারোর মাথা বেঁকে আছে, কারোর মাথা অস্বাভাবিকভাবে এক কোণে বাঁকানো, ঝেনু আর সেলিমও তাকালো সেদিকে, আর তাকানোর সাথে সাথেই তাদের রক্ত জমে গেল একদম। এই পালাম নৌকা, এই ডুবে যাওয়া দেহগুলো এতদিন ধরে নদীর তলায় লুকিয়েছিল, কেউ জানত না এসবের কথা। আর আজ এই ভয়ঙ্কর রাতে ভাটার টানে পানি সরে গিয়ে তাদের চোখের সামনে উন্মোচিত করে দিল এই পুরনো মৃত্যুর ডেরাকে। আর ঠিক তখন নিস্তব্ধতা ভেঙে ভেসে আসে একটা বিকট শব্দের বাঁচাও বাঁচাও আর্তনাদ। গলাটা মানুষের মতোই, কিন্তু তার মধ্যে এমন একটা করুণ ভাঙা সুর ছিল যা শুনলে গা কেঁপে ওঠে, যেন বহু বছর ধরে পানির তলায় আটকে থাকা কোনো আত্মা শেষবারের মতো ডেকে উঠে হয়তো সাহায্য চাওয়ার জন্য। বুড়ো মাছ একদম চমকে উঠলেন, এতক্ষণে সব সাহস সব ধৈর্য এক মুহূর্তে ভেঙে পড়ল তার সামনে। মুখ দিয়ে শুধু পেরিয়ে আসে আল্লাহ বলে এক চিৎকার। সেই চিৎকারের সাথে সাথে মনে হয় যেন প্রকৃতি আবার জেগে উঠেছে তার সমস্ত রাগ সমস্ত শক্তি নিয়ে। বাতাস ফিরে এলো আবার আগের চেয়েও তীব্র বেগে, বৃষ্টি নেমে এলো আবার একদম মুষলধারে, যেন আকাশ বুঝে বললাম ফেটে পড়েছে। আর সেই সাথে পানি উঠে এলো হুড়মুড় করে, আবার যেভাবে নেমে গিয়েছিল ঠিক তার উল্টো বেগে আরো তীব্রভাবে। একটা বিশাল ঢেউ উঠল নদীর বুক থেকে, ওই ঢেউটা যে তৈরি হচ্ছে ওই অন্ধকারও তারা দেখতে পায়। ফুঁসে উঠেছে নদী একসাথে তার পুরো শক্তি নিয়ে, আর এই নৌকাটা যেন দানবের সামনে ক্ষুদ্র একটা জীব, সে ঢেউ আছড়ে পড়ে নৌকার উপরে। মুহূর্তের মধ্যে সব উলট পালট হয়ে গেল, নৌকা কাত হয়ে গেল একদিকে, তারপরে সম্পূর্ণ উল্টে গেল পানির ভেতরে। সেলিম ঝিনু বুড়ো মাছি বলাই সবাই পড়ল পানির ভেতরে। তাদের যে চিৎকার চেঁচামেচি ওই ঝড়ের গর্জনের ভেতরে না চিৎকার চেঁচামেচি গায়েব হয়ে গেছে। পানি তখন সবকিছু গিলে ফেলেছে, ঢেউয়ের তোরে সেলিম নিজেও তোলে যাচ্ছিল, পানি ভরে যাচ্ছিল তার নাকে মুখের ভেতরে। চোখের সামনে অন্ধকার ছাড়া কিচ্ছুই নাই, কোনো মতে হাত পা ছুড়ে বেঁচে থাকার মানুষ চেষ্টা করে, ওইভাবে সে চেষ্টা করেছে বেঁচে থাকার জন্য, কিন্তু অনেক কঠিন। পানির নিচে ডুবে যাওয়া সেই মুহূর্তে সেলিম যেন অনুভব করলেন কিছু একটা তাকে ছুঁয়ে গেল, ঠান্ডা পিছিল লম্বা কিছু একটা, যেন কোন হাত অথবা হাতের মতো কোনো কিছু স্পর্শ করে সরে গেল তার পা থেকে। কিন্তু সেই মুহূর্তে বেঁচে থাকার তাগিদই ছিল সবচেয়ে বড়, ভয় পাওয়ার সময়ও ছিল না তখন। কতক্ষণ সে পানির মধ্যে হাবুডুবু খেয়েছিল সে নিজেও বলতে পারবে না, শুধু মনে আছে একসময় হাত ঠেকেছিল একটা গাছের শিকড়ে, কুলের একদম কাছাকাছি কোনো গাছের ঝুলে থাকে শিকড়ে, সে শিকড় আঁকড়ে ধরে কোনো মতে টেনে তুলেছিল নিজেকে পানি থেকে, হামাগড়ি দিয়ে উঠে এসেছিল কুলে। সেদিন সে পড়েছিল অনেকক্ষণ, শ্বাস নিতে কষ্ট হয়, শরীর কাঁপছে ঠান্ডায় আর আতঙ্কে, বৃষ্টি তখনও পড়ছিল, কিন্তু সেলিমের মধ্যে তখন আর কোনো কিছু অনুভব করার ক্ষমতা থাকে না স্বাভাবিকভাবেই। রাতের বাকি অংশটা সে কাটিয়েছিল তাও কিভাবে তার মনে নেই, শুধু মনে আছে অন্ধকার, বৃষ্টির শব্দ, শরীরে কেমন জানি অনুভূতি, আর মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা ওই অদ্ভুত শব্দ যা ধীরে ধীরে রাতের এই ঝড়ের মধ্যে মিলিয়ে যাচ্ছে। তারা নিখোঁজ হয়ে পড়েছিল যেহেতু রাতে তারা ফিরেনি কেউ, ভোর হওয়ার পর গ্রামের মানুষদেরকে খুঁজতে বেরিয়েছিল। নদীর পাড়ে কাদায় মাখা অবস্থা পাওয়া গিয়েছিল শুধুমাত্র সেলিমকে, শরীরে প্রচন্ড জ্বর, শরীর কাঁপছে তার আর চেতনা হিনছে। ওই বুড়ো মাঝি ঝিনুয়ার বলায় তাদের আর কখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, নদী তাদেরকে গিলে ফেলেছে, ওই ঝড় তাদেরকে গিলে ফেলেছে একেবারে চিরকালের জন্য, তাদের কোনো অস্তিত্ব নাই, না মাটি দেওয়ার জন্য না তাদেরকে আরেকবার দেখার মতো কোনো অস্তিত্ব তাদের নেই, থাকার কথাও না। নদী যদি কাউকে গিলে ফেলে সহজে কি তাকে পাওয়া যায়? পাওয়া যায় না। সেলিম সেদিন বেঁচে ছিলেন, আর ওই রাতের পর ওই পানির কাছে গেলেই তার শরীর কাঁপে। জমাটবদ্ধ পানি দেখলে এখনো তার শরীর কাঁপে, আর ওই দিনের কথা তার মনে আছে। এবং আমি আপনাদেরকে বলতে চাই, ঘটনা এটা এখানেই শেষ। এবং এই ঘটনাটা, এই যে যিনি সেলিম, তার সন্তান আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, মানে বিশেষ করে আমার সাথে কনসালটেন্সির মাধ্যমে, এবং তখন তিনি তার বাবার এই কথাটা আমাকে বলেছিলেন, এই ঘটনার কথা। এবং তার বাবা রাতে ঘুমাতে পারে না, তার বাবা বাঁচাও বাঁচাও বা আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিয়ে রাতে ঘুম থেকে উঠে, এবং সে রাতে ঘুমাতেই পারে না, রাতে ঘুমাতে পারে না দেখে সে ওই এখন এই মুহূর্তে তার বাবা, মানে তাদের এমন নয় যে তাদের অবস্থা খারাপ, আর্থিক অবস্থা খারাপ, এমন কোনো কিছু না, তবুও তার বাবা নিজে থেকে রাতের বেলা একটা এলাকায় চাকরি করেন জেগে থাকার জন্য। আর্থিক অবস্থা তাদের খারাপ না একটু, কিন্তু তিনি ঘুমাতে পারবেন না দেখে তিনি রাতের বেলা একটা খুবই ভালো রেসিডেন্সিয়াল এলাকাতে নাইট ডিউটির কাজ নেন, অথচ তাদের আর্থিক অবস্থা ভালো। এবং তার ছেলের মাধ্যমে কিন্তু আমি এই সেলিমের ঘটনাটা শুনি, আর এই ঘটনাটা এখন আপনারা শুনলেন। চলে যাচ্ছে আজকের পর্বে পরবর্তী ঘটনা। আমি আরেকটা ছোট ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো এখন, এবং এই ছোট ঘটনাটাও গ্রামের একটি ঘটনা। ঘটনা ঠিক এই এখন যেরকম বর্ষাকাল, এরকম বর্ষাকালের এক রাতের, কালেম মিয়া লঞ্চ থেকে যখন নামেন তখন রাতের প্রায় 10:11 বাজে, আর ঘাটে তখন হাতে গোনা কয়েকজন মানুষ। বৃষ্টি ছিল কিন্তু তখন ছিল না, আর বাতাসের ভেতরে এক ধরনের ভার আছে, বৃষ্টি হওয়ার আগের বাতাস আর বৃষ্টির পরের বাতাস, আমরা যারা অনুভব করি তারা সেই বাতাস সম্পর্কে জানি। এবং দূরে উনি নিজের চোখে দেখেছেন বিদ্যুৎ চমকাতে, কিন্তু ওই শব্দ ওনার কানে আসেনি। অর্থাৎ এরকমই বর্ষার এক রাত। এখন কাঠের ওই পাটাতন অনেক জায়গায় থাকে, কিন্তু ওইরকম কোন পাটাতন ওই জায়গায় নেই, পুরোটাই মানে যেরকম লোকাল ঘাট হয় ওরকম লোকাল ঘাট। ওনার ব্যাগটা উনি ওনার কাঁধে নিয়েছেন, গ্রামের বেড়ে যাবেন আর কি। এখন একটা জায়গায় একটা হ্যাজাক বাতি জ্বালানো ছিল, এখন ওই হ্যাজাক বাতিটা না ঝাঁকি মারছিল, ঝাঁকি তো হয়তো লিক বা অন্য কোনো কারণে ভেতরে হয়তো পানি ঢুকতে পারে, তো ওই ঝাঁকিটা দিচ্ছে, এর ভেতরে ভেতরে লঞ্চ আবার ছেড়ে জায়গা থেকে সরে যাচ্ছে। লঞ্চকে একটু ধাক্কা দেওয়া লাগে অনেক সময়, ওই সামনের দিক দিয়ে কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ব্যাস আদা হয়ে গেল, তারা লঞ্চ ছেড়ে দিয়েছে। এখন এই কালেম মিয়া দাঁড়িয়ে আছেন, হেঁটে যে যাবেন বৃষ্টির কারণে, কিন্তু পরিস্থিতি আগে থেকে রাস্তা খারাপ, অপেক্ষা করছেন যে হয় তিনি এখানে রাত কাটাবেন, আর যদি কোনো ব্যবস্থা হয় বা কয়েকজন লোক যদি আবার আসে কোনো লঞ্চে, ওই হিসেবে আলাপ আলোচনা করে রওনা দিবেন। এটা গ্রামের মানুষের জন্য কঠিন না, যারা গ্রামের মানুষ এভাবে যাতায়াত করেন তাদের জন্য এটা একদম সহজ। একটা রিক্সা আসে, কোথা থেকে আসছে এটা উনি কিন্তু খেয়াল করেন নাই, মানে হঠাৎ উনি দেখলেন যে রিক্সাটা দাঁড়ানো। এখন চালক আবার ওই সিটের মধ্যে বসা, যেভাবে বৃষ্টির মধ্যে চালকরা নিজেদের পিছনে সিটে বসে ওরকম, আর হুড়ো তোলা, তো সে কাছে যায়। কাছে যাওয়ার পরে সে জিজ্ঞেস করার আগেই ওই এখান থেকে বলে যে যাবেন কই, তো খুব স্বাভাবিকভাবে বলে, তো কালেম মিয়া গ্রামের নাম বলে যে সে অমুক গ্রামে যাবে। এবং যখন ওই গ্রামের নাম বলল, লোকটা তখন আবার বলেছে ঠিক আছে উঠেন। কালেম মিয়া তো উঠে বসলো, সিট ভেজা যেরকম হয় ওরকম। এই সামনে কিছুটা অংশ একটু একটু ভালো রাস্তা, ইট দিয়ে একটু কোন রকম ঠিকঠাক করে রাখা, তো দোকানপাট দিয়ে একটা খোলা ছিল, যেরকম হয় পরিবেশ ওরকম। এবার রাস্তা আস্তে আস্তে মানে সরু হওয়া শুরু করলো, মানে সরু হওয়া বলতে সংকীর্ণ হতে শুরু করলো, চড়া রাস্তা না। তো রাতের বেলা তো ঠান্ডা লাগে, তো ব্যাগ থেকে কাপড় বের করে নিজের কাঁদিয়ে রাখছে। রিক্সাও চলতেছে, ওটা একটা বাতাস আছে, আবার যে পরিবেশ একদম পুরোপুরি ঠান্ডা। তো ওর ভেতরে ঘুম ঘুম না অবস্থা তার এই আরামের ভেতরে জিজ্ঞেস করলো যে কত দূর মিয়া ভাই। উনি রিক্সার চালককে জিজ্ঞেস করে, তো এখান থেকে উত্তর আসে যে আসে, মানে আরো দূরে আসে। এখন কালো মিয়া চোখ চোখে প্রায় ঘুম, এখন ওই সামনের দিকে মানে এক ধ্যানে তাকিয়ে থাকে, থাকতে 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 চোখ লেগে আসে, আবার চোখ খোলে। তার একবার প্রায় ঘুম চলে এসেছিল এবং কাঁচা ঘুম ভেঙে যাওয়ার মতো অবস্থা হয় তার। তো রিক্সা মানে যিনি চালাচ্ছেন ড্রাইভার, উনি একটু খেয়াল করলেন যে একদম চুপচাপ, বেশি কথাবার্তা বলল না। দেখলেই কেমন যেন মনে হয় যে একদম স্টিফ ফার্ম হয়ে আছে, মানে যেরকম মানুষ টাইট শক্ত হয়ে বসে থাকে ওরকম। এবং ওই সময় বৃষ্টি শুরু হয় আবার, প্রথমে যেরকম টুপটাপ টুপটাপ এবং কয়েক সেকেন্ডের মধ্যেই একেবারে ঝাঁপ দিয়ে পড়ে পানি, মানে বৃষ্টিটা আর কি এরকম নামে। এখন কালু মিয়া ওই অবস্থায় যেহেতু যে একটু হেলান দিয়ে বসছিলেন, আশপাশ থেকে পানি আসে, তো সে সোজা বসে। এখন রাস্তার দুই পাশে না বাড়ি ঘর এখন কমা শুরু, একটু পরে ধান খেত আসে, তারপরে আবার জঙ্গল শুরু হয়। উঁচু গাছপালা যেরকম হয় না, ডালপালা মাথার উপরে থাকে এরকম। এবং বৃষ্টির শব্দ, পাতার মধ্যে বৃষ্টির পানি পড়ার শব্দ, ঝুমঝুম শব্দ, আবার গায়ে হালকা হালকা ছিটা লাগে আশপাশ থেকে, মানে এই পরিবেশটা ওনার কাছে হুট করে অচেনা লাগলো। এই রাস্তা দিয়ে তো তিনি আগে যান নাই এরকম তার মনে হলো, কারণ গ্রামে বড় হওয়া মানুষ এরকম রাস্তায় তো উনি যাতায়াত করেন না কোনো সময়। ওইটা যখন সেন্স করলেন তখন তিনি জিজ্ঞেস করলেন এটা কোন রাস্তা, তো জবাব আসে না সাথে সাথে ইমিডিয়েট। আবারও যখন জিজ্ঞেস করছে তখন ওই ও এটা সহজ রাস্তা, এভাবে আর কি কথাটা বলে রিক্সা চালক। তো কালাম মিয়া কিছু বলে না, মনের ভেতরে অনেক রকমের কথা জমা থাকে এই সমস্ত মানুষের, তাদের মাথার ভিতরে গ্রামে এই মুহূর্তে নিজের ঘর নিজের বিছানা এই সমস্ত জিনিস ঘুরছে, কিন্তু এই শর্টকাটের ব্যাপারটা মাথায় বেশি নেননি। ওনার কানে না ঝেঁঝি পোকার ডাক আসে, বৃষ্টির মধ্যে কিন্তু ঝেঁঝি পোকা ডাকে না তেমন, কিন্তু ওনার কানে আসে মানে দূর থেকেই, শুধু বৃষ্টি আর যে প্যাডেলের শব্দ, চেনের শব্দ, এইগুলো শব্দ, এই কাদার উপরের শব্দ। এখন মানে কালাম মিয়া উঠে বসলেন, শরীরের ভিতরে কেমন যেন লাগছে তার, মানে এক ধরনের অনুভূতি, মনে হলো যে ওনার একটু দাঁড়াইলেও হয়তো ওনার একটু ভালো লাগতে পারে অনেকক্ষণ ধরে বসা। তো ওই সেন্সে তিনি সামনের দিকে তাকালেন, ওনার চোখ গেল রিক্সাওয়ালার পায়ের দিকে, আরে কিন্তু নিচে তাই না, তো পায়ের দিকে গেল চোখ, প্যাডেলটা কেমন জানে মনে হচ্ছে প্যাডেলে কোনো পা নেই, মানে পা দুটা জাস্ট যে অনেক সময় প্যাডেল ছেড়ে দিয়ে রিক্সা চালকরা যেভাবে পা একসাথে মানে আটকে রাখে দুই হাঁটুর সাথে ওরকম। তো চোখ ঠিকঠাক করে আরেকবার দেখার চেষ্টা করলো, এখন বৃষ্টি আবার অন্ধকার আবার এই অল্প আলো, হয়তো চোখের ভুল এরকম চিন্তা হলো ওনার। তো বরাবর ইগনোর করলেন উনি, মানে নিশ্চিন্তে একটু ঘুমানোর চিন্তা ভাবনাও করলেন। তো রাস্তা আরো শুরু, খেয়াল করতেছেন যে রাস্তা কিভাবে জানি দুই পাশ দিয়ে তাদেরকে ঘিরে ধরতেছে আস্তে আস্তে। রাস্তা যখন ঘিরে ধরতে শুরু করে আস্তে আস্তে, যে ডালপালাগুলা গ্রামে যখন আপনারা চলবেন দেখবেন যে একদম পাশ দিয়ে ঘেসে গেলে ডালপালা বাড়ি মারে গাছে, গাছের ডালপালা, এখন ওইভাবে বাড়ি মারতে শুরু করলো, মানে রিক্সার পাশ দিয়ে যাচ্ছে সব বাড়ি মারতেছে খসখস শব্দ। এখন ব্যাগটা নিজের কাছে আর একটু টাইট করে রাখলাম, ভিতরে একটু ডর লাগলো, আচমকা রিক্সা কিছু সাথে বাড়ি খাওয়ার মতো যেরকম হবে ওরকম একটা, মানে বাড়ি খেলো বা কিছু একটা হলে রিক্সা প্রচন্ড জোরে চেপে উঠছে। তো কেঁপে ওঠার পর মানে এই এই অস্থির কন্ডিশনের ভিতরে তার নজরে আসলো রাস্তার মধ্যে কি জানি লম্বা একদম আড়াবাড়ি রাস্তার উপরে পড়ে আছে এরকম। তো চিন্তা করতে করতে একটা জিনিস তার ভিতরে মানে ধাক্কা দিল, তা হচ্ছে মানে খারাপ কোনো কিছু না, আবার রিক্সাওয়ালাও কিন্তু নড়ে না, দুজনে কিন্তু বসে একদম। উনি তো এদিক ওদিক তাকিয়ে মানে রিক্সা চালক কিছু বলতে যাবে, ওই সময় রিক্সাওয়ালা ধীরে ধীরে নিজের ঘাড় ঘোরায়, মানে একেবারে ভৌতিক ঘটনার মতো, মানে কালিমিয়ার দিকে না আসবে, পেছনের অন্ধকার যে সাইড গুলো গাছ গাছটা গুলো ওই দিকে সে তাকায়, এবং তাকানোর পরে সে আস্তে করে বলে নেবেন না, মানে সে বলে আর কি নেবেন না। তো এরপরে সে বলে বসে থাকেন, তখন এই কথাটা বললো, বলে সে নেমে গেল রিক্সা থেকে। কালামিয়ার অবস্থা খারাপ হয়ে গেছে হুট করে, এবং এই সময় তার নজর আসলো ওই জারাড়ি করে রাখা জিনিসটার দিকে। উনার তো কোলে যার মধ্যে ধুপ ধুপ করতে শুরু করে দিয়েছে, কারণ উনি তো দেখতে পাচ্ছেন সামনে আড়াআড়ি অবস্থায় কি পড়ে আছে। এখন ওই রিক্সাওয়ালা তো রিক্সা থেকে নেমে নিচ থেকে হারিকেনটা নিয়ে ওই সামনের দিকে গেল, এই অবস্থায় হারিকেনটা ধুপ করে নেমে গেছে। তো যখন ধুপ করে নেমে গেছে, চারপাশ কিন্তু একেবারে মানে একদম ঠান্ডা হবে, সহজ সরল বোকা মানুষ, ওই অবস্থাতে কিভাবে জানি ব্যাগের ভেতরে, ব্যাগের একদম ফ্রন্টে ছোট জায়গার ভেতরে ম্যাচের বক্স ছিল, দুটা ম্যাচের বক্স ছিল ওনার, তো ওইখান থেকে একটা বের করে কোন রকম ধরায়। তো ওই হারিকেন জ্বলে উঠে একদম হলুদ আলো, মানে যেরকম হওয়ার দোকা ওরকম। এবার লোকটা সামনের দিকে যায়, ওই যে নিচে যে পড়ে আছে তার কাছে, কোনো তাড়াহুড়া নাই, কোনো কিছু নাই, ধীরে সুস্থে মানে পর্যবেক্ষণ করার মতো ব্যাপার। তখনই ডান পাশের জঙ্গলের ভিতর থেকে একটা শব্দ হয়, মরমর করে ডাল ভেঙে পড়ার শব্দ, মানে এমন একটা ডাল ভেঙে পড়লো মানে এত ভারী আশেপাশে কোথাও, মানে চমকে উঠলেন এই সরি মানে কালিম সাহেব, কিছু তো দেখা যায় না, অন্ধকার না চারপাশ, অন্ধকারের ভিতরে তো অন্ধকারের দানবই মনে হয় সবাইকে। বা পাশেও একটা শব্দ হলো একটু পরে, আরেকটা ডাল পড়ল, মানে ঠিক আগেরটার মতো কিন্তু কাছাকাছি। উনি উনার গলা কাঁপতে শুরু করে, এবং ওই কাঁপা গলা অবস্থা উনি ওই রিক্সা চালককে ডাক দিয়েছিলেন। আর এই রিক্সাওয়ালা সে মানে ওই ঝুঁকে দেখতেছে, ওই বডিটাকে ঝুঁকে সে দেখতেছে, মানে অ্যাজ ইফ ওইটা খুবই দরকারি কোনো কাজ যেটাকে সে ইন্সপেকশন করছে ওই সময়। আর ওই সময় জিনিসটা ঘটলো, ওই যে আকারটা, ওই যে লাশ, লাশের মতো জিনিসটা যেটা রিক্সাওয়ালার সামনে এখন, ওটা নড়লো, নড়লো না আসলে এটা গড়িয়ে গেল মাটির উপর দিয়ে, যেভাবে আসতে মানে কেউ কেউ যেন পিছন দিক দিয়ে টান দিয়ে সরিয়ে এলো রিক্সাওয়ালাকে একদম পাশ কাটে। লোকটা কিন্তু এখানে দাঁড়ানো, অথচ ওই জিনিসটা তার গা ঘেঁষে গড়িয়ে গেল, মানে লোকটাকে এড়িয়ে যাওয়ার জন্যই যেন হয়তো এ কাজটা সে করল। এবং যে পথ নিল ওটা সোজা কালামিয়ার দিকে, মানে কালামিয়ার দিকে আসতে শুরু করলো গড়ায় গড়ায়। কালামিয়া নিজের চোখে তো দেখে মানে সহ্য করতে পারেনি প্রথম কয়েক সেকেন্ডে, তারপরে জিনিসটা যখন আরেকটু কাছে আসলো, মুখটাও গুললো, মুখ বলতে যে প্রায় যে জায়গার মধ্যে কোনো কিছু নাই, এমন একটা চেহারা ওই এক পলকে যেটা মনে হয়েছে অত্যন্ত বিভৎস, কিন্তু ব্যাখ্যা নাই, মানে শুধু বিভৎস আর কি। কালামিয়া মুখ দিয়ে শব্দ তো বেরি করতে পারেনি, উনি উনি লাভ দিল রিক্সা থেকে, মাথার মধ্যে কি ছিল এটা উনি নিজেও জান না। ওনার শুধু এইটুকু মনে আছে ওনাকে খাওয়ার জন্য কেউ আসছে, ওই লাশটা ওনাকে হয়তো খাওয়ার জন্য আসছে। ওদিকে রিক্সাওয়ালা চিৎকার করে বললো যে নামতে বলছিলাম না আপনারে, নামতে না করছিলাম না, নাইমেন না বলছিলাম না, এরকম কালেমে তো কোনো কিছু শুনেই নেই। ইনি দিচ্ছেন দৌড়, কোন দিকে জানার না, উনি নিজেই শুধু দৌড়, মানে ওনার নিয়ত একটাই, ওই দানব থেকে ওনাকে দূরে ভাগা লাগবে। কাদার মধ্যে দেবে যাওয়ার মতো অবস্থা হয়, বৃষ্টিতে চোখে মুখে পানি আশ্রয় পড়ে, ডালপালার সাথে বাড়ি খায়, মানে গ্রামে যেভাবে আপনি দৌড়াবেন জঙ্গলের ভিতরে যে অবস্থা হয় ওই অবস্থা হয় ওনার। তো তোর মতো ফুরায় আছে মানুষের, তো পেছনে ডাল ডুল ভাঙা শব্দ আসতেছে, যেন কেউ তার পেছনের দিকে দৌড়াচ্ছে, ওই দানবের মতোই লাগে তার, ঠিক ওই দৌড়ের একটা গতি। উনি কিন্তু আর পেছনের দিকে আবার তাকালো না, উনি এইবার আবার দৌড় দিল। একটা শিকড়ের সাথে বা কোনো কিছুর সাথে ওনার পা আটকে যায় এবং উনিকে হুমড়ি খায় পড়ে সামনে। এখন মাটির মধ্যে বাড়ি খেয়ে মুখটু মানে বিশ্রী একটা অবস্থা, ওই অবস্থায় উঠে দাঁড়ায়। তখন খেয়াল করে যে তার পেছনে আর কেউ নাই, কেউ তাকে দাবানি দিচ্ছে না। এখন তো সামনের দিকে উনি তাকায়, চোখের ভিতরে কেমন জানি লাগছে, মানে খুব খুব বিশ্রী রকমের কষ্ট হচ্ছে তার চোখে, কার মাড়ি ঢুকে গেছে, আবার বৃষ্টির পানিও পড়ে। তো এবার কোন দিকে দৌড় দেয় নাই, শরীরে হাত পা ঠান্ডা, ন্যাচারালি তার মাথা থেকে সম্ভবত ওই ভয়টা ওই সময় সরে গেছে। এবার হাঁটা তো লাগবে একদিকে, তো চোখের ঠাওয়ারে যে জায়গাটা একটু হালকা মনে হলো অন্ধকারের ভিতরে, ওই জায়গাটা দিকে আগালেন। এবং আস্তে আস্তে আসলে গাছপালা একসময় একদম পাতলা হয়ে গেল, মানে এমন একটা জায়গার দিকে তিনি চলে আসছেন যে জায়গাটাতে জঙ্গল প্রায় শেষের দিকে। পরে দেখলো যে না, আসলে গাছের ফাঁক দিয়ে মানে একটা খোলা জায়গা দেখা যায়, ওই অন্ধকারের ভিতরে সেটা বোঝা যায়। মাটির দেয়ালওয়ালা একটা বাড়ি, উপরে কিসের ছাদ এটা ওনার খেয়াল নাই, টিনের হইতে পারে কিন্তু মনে হয় না টিনের। আর ওই পাশে যে উঠানে মানুষজন যেরকম রান্না করে চুলা উঠানে তৈরি করে মাটির উপরে, ওইরকম মনে হলো তার যে মাটির উপরে চুলা। তো কিভাবে জানি তো মনে হলো যে ভিতরে আগুন জ্বলে, ভালো জ্বলে, হারিকেনের মতো কোনো আলো। ওই উঠানের মুখে উনি দাঁড়াইলো, কিছুক্ষণ শ্বাস নিল ঠিকঠাক ভাবে, বুক ভরে শ্বাস নিল, হাত পা কাঁপছে তার। তো এই বৃষ্টির ভিতরে উনি দরজার সামনে যায়। এখন কাদার মধ্যে না এইবার শব্দ হচ্ছিল, যে শব্দটা উনি ঠেকানোর চেষ্টা করছিল কিন্তু পারছিল না। তুই কুয়া ওই মানে ওই উঠানের যে পাশ দিয়ে যে চুলা, ওই চুলার পাশ দিয়ে যখন উনি যাচ্ছে ওই সময় ওদিক দিয়ে আবার পানি নামার শব্দ হচ্ছে, মানে স্রোতের মতো পানি নামার শব্দ। দরজার সামনে যে সময় যে দাঁড়ালো ওই সময় মানে দরজাটা বুঝলো যে হালকা ভিজানো, মানে হালকা করে রাখা। উনি ডাক দিল, কয়েকবার ডাক দেওয়ার পরে ভেতর থেকে সারা দেয় যে কে। তো কালেম তখন পরিচয় দেয় নিজের, যে আমি কালেম, আজিজের পোলা, অমুক গ্রামের। তো আর একটু সময় পরে ওই গেটের সামনে কেউ আসে, তো ওই ভেতর থেকেই বলে যে ভেতরে আসেন বাবা, বৃষ্টিতে ভিজতেছেন। তো পরে কালেম মেয়ে ভেতরে ঢোকে, বললাম না যে গেটটা আলতো করে লাগানো, এবং ঘরের ভেতরে অন্ধকার, শুধু হারিকেন একটা কোনায়, আর আলোটা বাড়ির মাঝে, বাড়ি মারে কিন্তু বাড়ি, একদম ঠান্ডা পুরো ঘর, আর পুরো মাটির ঘর যেরকম হয় সেরকম। ঘরের মাঝখানে একটা চৌকি আছে, আর তার পাশে ওই বুড়ি বসে আছে মাটিতে, মানে হাঁটু ভাঁজ করে বসে আছে, মানে সাদা শাড়ি একদম। তো চৌকিতে কেউ শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে, মাথা থেকে পা পর্যন্ত তার ঢাকা। তো বুড়ি তাকে বসতে বলে, তো ওই যে ধরনের মোড়া থাকে না, ওই ধরনের মোড়াতে বসতে বলে, টোলে আর কি। কাশেম মিয়া বসলেন, পুরোপুরি ভেজা একটা মানুষ, একটু রিলিফ পেলেন উনি, এবং অশান্তিও লাগতেছে তার ভেতরে। তো বুড়ির দিকে তাকালো, যে বুড়িদের চেহারা যেরকম হয় ওরকমই, কিন্তু একটু কেমন জানি উজ্জ্বল উজ্জ্বল মনে হচ্ছিল তাকে। বুড়ি তাকিয়ে আছে না চৌকিটার দিকে, নিঃশব্দে কাঁদতেছে সে, এটা বোঝা যায় নিঃশব্দে ফুপানো কান্নাটা বোঝা যায়। তাহলে মেয়ের অশান্তি লাগবে জিনিসটাতে, কি বললো মানে কি বলবে এটাও তিনি বুঝতে পারতেছেন না। তো এই কান্নাটা না হুট করে ইন্টেন্সিফাই হলো, একটু বাড়লো। এখন বুড়ি আমার পোলা আমার পোলা করে মানে এরকম ভাবে কান্না করতেছে, আমার একমাত্র পোলা আমার একমাত্র পোলা। তখন কালেমা জিজ্ঞেস করলো যে কি হয়েছে বলে। তো বুড়ি কথা যেভাবে বললো কথা হচ্ছে একদম এজ ইট ইজ, মানে ওই কালেমিয়া মনে আছে এমনই এক রাত ছিল যে এইরকম রাত্রে এরকম বৃষ্টি। তো তার ছেলে মানে তার পোলা হাটে গেছিল ধান বেচতে, ফিরতি পথে দেরি হয়ে গেছিল তাদের, রাইত অনেক। ও তো জানতো না যে ওই রাস্তায় রাইতে একলা যাওয়া ঠিক না, তো কিন্তু কি করব, ঘরে তো আমি একলা, তা বাপ মশো তো বহু আগে রিক্সা করে আসতেছিল রাস্তার ওই মোটার কাছে যেখানে বড় একটা গাছ আছে, সেখানে ডাকাত পড়ছিল তিনজন। রিক্সা থামিয়ে দিয়েছিল রাস্তার মাঝখানে গাছের ডাল ফেলায়া। যখনই কথাটা শুনলো গাছের ডাল ফেলায়া, ওনারা বাড়ি যে একটু আগে যে রাস্তায় আড়ালে যে জিনিসটা পড়ে থাকার স্মৃতিটা, এইটা ওনার বুকের ভেতরে চিলিক মেরে উঠল। তো বলি তখন বলতেছে রিক্সাওয়ালার প্রথমে মারছিল, প্রথমে রিক্সাওয়ালার দা দিয়ে কোপ দিছে, লোকটা একটা শব্দ করতে পারে নাই, দায়ের কোপের কারণে মাথার খুলিটা ফাইটটা গেছে, ফাইটটা একটুখানি মগজও বেরিয়ে গেছে। আমার বলা তখন শিক্ষার দিছিল, দৌড়াইতে এসেছিল, কিন্তু কোথায় যাই বসার দিকে তো জঙ্গল, কিন্তু ওই জঙ্গলও আমার পোলারে মনে হলো ধরা লাইল, ওরা ধরে ফেলছিল আমার পোলারে, টাকা পয়সা যা ছিল লই আনিছিল, তারপরও সারে নাই আমার পোলাডারে। একজনে কইছিল দীক্ষা ফেলাইছে আমাগো বাচ্চা রিক্ষা জন যাব না, আর একজন কইছিল যে থাক ছাড়াতে কিচ্ছু হবো না। আমার পোলা হাতে পায়ে ধরছিল, কানছিল, কইছিল বাড়িতে বুড়ে একটা মা আছে আমার একলা, কেউ নাই তার হাসার কথাই কইছে সে, আমার তো কেউ নাই, ওই দিন ওর কথাও কেউ শুনে নেই। তো অনেকক্ষণ ধরে উনি কোনো কথাবার্তা বলা না, তারপরে উনি যে কথাটা হুট করে বলল, পলিং মিয়া ওই কথা একদম কেঁপে উঠে নিতে মতো, প্রথমে জবা করছিল, এমন ভাবে জবা করছে রাস্তার মাঝখানে রক্তে বাইসা গেছে পুরা কাদা সবকিছু, আমার পোলাটারে জবাই করে এমন অবস্থায় রাখছে যে কখনো চিন্তা করতে পারবো না কোনো মা তার গর্ভে সন্তানরে এরকম অবস্থায় দেখবে সে। তারপরে কি করছে জানেন, গরে জবাই করে ফালায় থুয়া চলে গেছিল, লাশ দুইটা রাস্তায় থুয়া গেছে মাঝখান দিয়ে। কালেম্মা তো ওই রাস্তায় লাশের কথা মনে পড়লো তখন, ওই যে গড়িয়া আকৃতিটা, তার শরীর তো পুরো বই ঠান্ডা, এবং ওই অবস্থায় তার ওই নজর যায় চোখের দিকে, চোখেতে যে সহসে তার নড়াচড়া করেন। তো বলি নিজে থেকে বলতেছে তখন, কেউ পায় না এ বাবা লাশ, সকালে খবর পেয়ে গেছিলাম আমি, রাস্তায় শুধু রক্ত, কাদায় মিশা রক্ত, লাশ নাই, ওই যে গেল লাশ কেউ করতে পারে না। দাহ দিতে পারলাম না বাবা, নিজের পেটে সন্তানের লাশটা মাটি দিতে পারলাম না, এটা কোনো মায়ের কবলে থাকে? কালে মেয়ে বসে একদম চুপচাপ শুনতেছে এই কথা, কি বলবে সেটা তিনি নিজেও বুঝতে পারছেন না। ঘরের ভিতরে একটা গন্ধ ছিল, তিনি খেয়াল করলেন এতক্ষণে, মানে ভেজা মাটির গন্ধের নিচে একটা গন্ধ থাকে, একটু পচা, ওই রকম পচা মিষ্টি একসাথে একটা গন্ধ। তো কালেন মেয়ে জিজ্ঞেস করলো, তাহলে দাফন দেন নেই কিভাবে দেবেন, লাশই তো পান নেই। বলি মাথা নাড়লো, তারপরে সে চোখে দিকে তাকালো, এবং মুখের ভিতরে না কেমন জানি একটা অদ্ভুত আসে, জানেন আমি লাশ কবর দিমুকে কেন দিম বাবা, ও তো ফিরে আসছে, এই যে দেখেন। কালে মিয়ার হাত পা ওই সময় একদম জমে যায়, মানুষের যেরকম ভয় লাগে না, ইমাজিনেশন আগে শুরু হয়ে যায় মাথার ভিতরে, ওই অবস্থা তখন তার। তো সে বলল আর কি, মহিলা বলে তাকে, ওই যে চৌকির দিকে নজর দিল, ওই যখন তিনি কথাগুলো বলছেন তখন চৌকির ভিতরে যে জায়গাটা ঢাকা ওইখান থেকে কিন্তু হাড্ডি কর্ম করা শব্দ আসছে, মানে হাড্ডি ফুটার। তো বড়ি বলে, রোজ রাতে ফিরে আসে আমার বাবা, বাইরের রাস্তায় কাজ করে, রিক্সা চালায়, মানুষ পার করে দেয়, যেই রাস্তায় ওরা মারছিল ওইখানেই কাজ করে, কই যাইব আর, এই দুনিয়া তার ওরা সারে নাই এখনো, কিন্তু মায়ের টান তো আমার ছেলে ভুলতে পারে নাই, তো এই দুনিয়ার মায়া ত্যাগ করেও আমার ছেলে আমার কাছে আসে। এখন কিন্তু মুহূর্তের ভিতরে বৃষ্টি, লঞ্চ ঘাট, রিক্সাওয়ালা, প্যাডেলে পা না থাকা সবকিছু তার মাথার মধ্যে ঢুকতে শুরু করলো মুহূর্তের ভিতরে। ওদেরকে বুড়ি তো বলতেই আছে বারবার যে প্রত্যেক রাতে ফিরে আসে, প্রত্যেক রাতে ফিরে আসে। কি মনে করে সে যখন চোখের উপরে ওই জায়গাটা হাত রাখলো, যে জায়গাটায় কেউ শুয়ে আছে ঠিক ওই জায়গায় হাত রাখতে রাখতে সে বলল, কিন্তু আজকে একটু আগে আইসে, মনে হয় কারোর সাথে নিয়ে আইসে। কালে মিয়া উঠা মানে উঠে দাঁড়ালো, উনি ওনার ভয়ের কারণে শক্তি পাচ্ছেন না, তো উনি বুড়ির কোনো কথা ঠিকভাবে কানে নিতেও পারছেন না। তখন বুড়ি ওনাকে শেষ বার শুধু এটুকু বলেছিল, দেখা যাও বাবা আমার পোলা কত সুন্দর আছে। তো কালেম মিয়া নাকি না থাক বলতে চাচ্ছিল, কিন্তু মানে কথা নাকি তার মুখ দিয়ে বেরো হয়নি। ওই সময়ের ভেতরে উনি তো যখন কদম দিতে যাচ্ছে, ওই কদম দিতে যে উনি দেখে যে সামনের দিকে কেমন জানে একটা অবয়ব, আর হাত তো অত্যন্ত ভার তার। এখন চৌকির উপর থেকে চাদর সরেনি, সে সাথে সাথে বুড়ি ওই রিক্সা হলো চেহারার মতো, চোখ দুটো শুধুমাত্র বন্ধের বাইরে অন্য কোনো কিছু না, মনে হয় চোখের পাতা একটু কাঁপলো আর কি তার। এখন যে হুমড়ি খেয়ে পড়লো উনি, এই হুমড়ি খেয়ে পড়লো আগে টুল সহ পড়লো, তারপরে দু এক জায়গায় বাড়ি গেল। তো অতক্ষণে ওনার কানে একটা শব্দ আসছিল যে বুড়ি তাকে জিজ্ঞেস করছিল, চিনছ নাকি বাবা, কিন্তু উনি তো কোনো কথার উত্তর দেয় না। কোনো মতে ঘর থেকে যখন তিনি বের হয়ে আসে, তখন পেছন থেকে তাকে চিৎকার করে বলতেছিল, যাইও না বাবা বৃষ্টি এখনো থামে নাই, বুড়ি তাকে বলছিল এই কথা। কিন্তু উনি বের হয়ে যান, এবং বের হওয়ার পরে কি হয়, একেবারে ওটা মুখোমুখি সে রিক্সাওয়ালা, একেবারে ফেস টু ফেস, বেজা শরীর, গায়ে কাদা মাখা, গলায় কাটা দাগ আছে কিন্তু গলাটা খোলা না, বরং কাটা গলার পাশ দিয়ে রক্ত ছড়ছে। দেশের দূরিত মনে ছিল, মারাত্মক আতঙ্কে তিনি তার জ্ঞানই হারিয়ে ফেলেছেন। জ্ঞান, মানুষের এই অবস্থায় কখনো জ্ঞান ফিরে না। তো এই অজ্ঞান অবস্থায় তার তাকে উদ্ধার করে অনেক পরে, মানে উদ্ধার তো করা হয় তাকে, মানে ওই দিন মানে ওই রাত পার করার পরে যে দিনটা আসে সেই দিনের বিকালবেলার মধ্যে তাকে উদ্ধার করা হয়, কিন্তু তার হুশ আসে আরো অনেকদিন পরে, তিন চার দিন পরে তার হুশ আসে। প্রচন্ড জ্বর ছিল তার, ওই কবিরাজি দেওয়া হয়েছে, কত কিছু করছে তারা, কিন্তু তারপরেও তার অনেক সময় লাগে ফেরত আসতে। এবং তারপরে সে যখন নিজের হুশে আসে, ঘরে এসে কিন্তু ওই কথা বলে যে সে কি লক্ষ্য করেছে, কি দেখেছে, সেই সমস্ত কিছু তখন মানুষকে খুলে বলে। এবং ঘটনা কিন্তু সত্য, বুড়িও কিন্তু আছে জানা, বুড়িও ছিল। এমন বুড়ির সাথে যখন একবার দেখা করলো তারা, তখন বলল বুড়ি আবার একটু ওই খ্যান খ্যান ঘ্যান ঘ্যান করা মহিলা, তো তিনি আবার নাকি তাদের সাথে একটু রুড ব্যবহার করেছিল। স্বাভাবিকভাবে আপনি তো যে বলতে পারবেন না যে আমি আপনার চৌকির উপর একটা লাশ দেখছি, এত পোড়া লাশ। তো ঘটনা ওইটা এটুকুই, আশা করি এই ঘটনা আপনাদের ভালো লেগেছে। আর এখন চলে যাবো আজকের পর্বের শেষ ঘটনায়, আমাদের সাথেই থাকুন। কখনো কখনো কালচক্রের শুরু এইভাবেই হতো, কখনো অতীত থেকে, কখনো মধ্যবর্তী সময় থেকে। যে কালচক্রে এই মুহূর্তে আমরা ফেঁসে রয়েছি, এই কালচক্রে শুরু হয় অতীতে, সেই সময় যে সময় এই বাংলাদেশে তখনো যাত্রা পালার প্রচলন ছিল, বিভিন্ন জায়গায় আসরগুলো বসত, কখনো কখনো উৎসবের আমেজ থাকত এমন এলাকায় বা এমন সময় সেখানে বসত, আবার কখনো কখনো কিছু কিছু গ্রুপ রয়েছে যারা চলন্ত অবস্থায় বিভিন্ন গ্রামে বিভিন্ন স্থানে কিছু সময়ের জন্য যাত্রাপালা দেখাতো মানুষকে, অর্থাৎ তার অনেকটা সবসময় চলার মতো গতিতে থাকত। আবার কখনো কখনো দূর থেকে যাত্রাপালার লোকদেরকে ভাড়া করে এনে পারিবারিক একটা অনুষ্ঠান অথবা মহল্লা ভিত্তিক একটা অনুষ্ঠান হতো, যাত্রাপালা মানুষ দেখত, কারণ এন্টারটেনমেন্টের জন্য যাত্রাপালা সেই সময় সবচেয়ে বেশি কার্যকর। VCR ভাড়া নেওয়া যেতে পারে, কিন্তু তা অত্যন্ত ব্যয়বহুল। তার উপরে মানুষ যখন এই রকম আর্টিস্টদেরকে দেখতে পারফর্ম করতে, তখন মানুষ তার সাথে খুব সহজে মিশে যেতে পারত। তখনকার যাত্রাপালার যে দলগুলো ছিল, সেই দলগুলোতে কখনো নারীরা কাজ করত না, কারণ যে যাত্রাপালার দলগুলো মানে কোথাও স্থির থাক সবসময় চলমান, সেই যাত্রাপালার দলে একজন নারী থাকা মানে সে নারীর নিরাপত্তার একটা ব্যাপার থাকে, কারণ এতগুলো পুরুষের মাঝখানে একজন নারী টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তার উপরে সেই নারী যদি আবার সুন্দর হয়ে পড়ে তাহলে দেখা গেল সেই যাত্রা দল যেখানে গেল যাত্রা করার সেই দল তাদেরকে সেইখানে কোনো না কোন বিপদে পড়তে হতে পারে। তো তখন এমনি তো হিরোইন পাওয়া যেত না, তো হিরোইনের রোলটা কে করত? এমন কিছু ছেলে বা এমন কিছু যুবক যারা হচ্ছে মেকআপ করার পরে অনেকটা নারীদের মতো দেখা যেত তাদেরকে। যে যাত্রাপালা দলের কথা বলছি সেই যাত্রাপালা দলের ওস্তাদ বা মূল হচ্ছেন, তার নাম হচ্ছে সাধু। তার নাম সাধু। এই সাধু যেই যাত্রাপালার ওস্তাদ, তিনি এই যাত্রাপালাটা সবসময় রানিং থাকতো, অর্থাৎ এরা চলমান, এটা ভবঘুরের মতো। তাদের দলের লোকজন ছিল আনুমানিক সব মিলিয়ে 9-11 জনের মতো, এবং 9-11 জনের ভেতরে কয়েকজন বাদ্যযন্ত্র চালাত, বাকিরা অভিনয়ের বিভিন্ন সরঞ্জামের কাজ নষ্ট হয়ে গেলে সেটা মেরামত করতো বা ঠিক করত, বাকিরা হচ্ছে ওই নাটক বা সেই যাত্রাপালায় যা হচ্ছে সেটার অভিনেতা, সঞ্চালক, সবকিছু। এই সাধুর যে যাত্রাপালা, এই সাধুর যাত্রাপালার দলে একটা ইয়াং ছেলে ছিল যার বয়স ছিল 23 বছর, এবং ছেলেটা নাম হচ্ছে লিটু। ওই লিটু ছেলেটা যদি মেকআপ করে তাকে এক মেয়ের মতোই দেখা যেত একদম। ওর দাড়ি একদমই কম ছিল এবং প্রত্যেক দিন ও ক্লিন শেভ ওকে করতে হতো, খুঁড় দিয়ে ওর ক্লিন শেভ করা হতো এবং মেকআপ করলে একদম নারী হতো। এই সাধুর যে যাত্রাপালার দল, এই যাত্রাপালার দলটা তখন বাংলাদেশের এই ভারতের এক সীমান্তবর্তী এলাকায় ছিল ওই সময়, কারণ এরা যাযাবর, যে বললাম সবসময় চলাফেরা করে, এদের পেছনে আত্মীয় স্বজন রয়েছে কোথাও না কোথাও, হয়তো 1-2 বছর বাইরে থাকে, তারপরে যে যার মতো সেই সমস্ত জায়গায় পৌঁছে যেয়ে আত্মীয় স্বজনের সাথে সময় কাটায় বা যেভাবে হোক সেইভাবে তাদের জীবন যাপন চলে। তো ভারতের ওইখানে ওই সীমান্তবর্তী এলাকা, ভারতে নয় ভারতীয় সীমান্তবর্তী এলাকা, বাংলাদেশের এলাকা, ওইখানে ওরা যখন একদিন যাত্রাপালা করার জন্য পৌঁছায়, ওরা যেদিন পশ্চা সাজিয়ে বসে যে এখানে তারা যাত্রাপালা আজকে আয়োজন করবে, ওই জায়গাটা ছিল 3 রাস্তার সন্ধিস্থল। তাদের কেন জানি মনে হলো যে এই জায়গায় যদি তারা তাদের প্যান্ডেলটা সাজায়, এখানে বসে যদি তারা পারফর্ম করে তাহলে মানুষজনের কাছে সেটা আকৃষ্ট হতে পারে, কারণ এদিক দিয়ে মানুষজন যাতায়াত করছে, কিন্তু তারা এলাকা তো চেনে না। ওই 3 রাস্তার মোড়ে তারা যখন তাদের পোস্টার সাজালো, তারা যতক্ষণ পর্যন্ত সেখানে ছিল একজন দর্শকও সেখানে এসে দাঁড়ায়নি, আশপাশ দিয়ে কিছু লোকজন চলে গিয়েছেন, আবার দেখা গেল যে ঘোড়া টানা গাড়িও গিয়েছে আবার বলর টানা গাড়িও গিয়েছে, কিন্তু কেউ দাঁড়ায়নি, কেউ এক মুহূর্তের জন্য দাঁড়ায়নি। তখন আবার ওই ঠগিদের স্টাইলের ডাকাতি কিন্তু ওই সময় হতো, মানে ঠগিদের মতো ডাকাতি, ডাকাতরা যদি ধরত, ধরে একেবারে সবকিছু তো নিয়ে যেত, যেতই পুরো দলকে একেবারে নিমিশে মেরে মাটি চাপা দিয়ে ফেলত। এই বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় মাটি খুললে এখনো আপনি মানুষের হয়তো দেহের অংশ পেতে পারেন, অর্থাৎ কঙ্কাল, কারণ কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনো যাযাবর, কোনো না কোনো বিদেশি এই ডাকাতদের হাতে মারা গিয়েছে, এই মাটিতে তাদেরকে একদম পুঁতে রাখা হয়েছে, আমরা করলেই হয়তো পেয়ে যাব তাদেরকে। সেই ভয়টা কিন্তু তাদের ভেতরে ছিল যে ডাকাতের আবার কোনো ঘটনা ঘটে কিনা। ওই যে লিটু নামের ছেলেটা, ও তো আবার নায়িকাদের মতো সেজেছে, ও যেইভাবে যে সাজে রয়েছে ওই সাজ হচ্ছে একদম নতুন বইয়ের মতো। আজকে যাত্রাপালা যে নাটকটা হওয়ার কথা ছিল, যাত্রাপালা সেই নাটকটা ছিল বউ যে নায়রে যায়, ওই নায়র যাওয়া কেন্দ্রিক একটি পারিবারিক ঘটনা, পারিবারিক নাটক। এখন দর্শক তো নেই, কিন্তু ও তো সেজেছে একদম বইয়ের মতো, এখন এই বইয়ের শ্বাসটা তো ছাড়তে হবে তাড়াতাড়ি। তো এই বইয়ের শ্বাস ছাড়ার জন্য পানির প্রয়োজন ছিল, এমনকি আরো কিছু জিনিসপত্রের প্রয়োজন ছিল। তো পানিটা কিছুটা দূরে একটা জলাশয়ের মতো দেখেছিল তারা। তো লিটু করলো কি, যে কাপড় চোপড় ছেড়ে, মানে যে কাপড় চোপড় একজন পুরুষ পরে ওই কাপড় চোপড়ই সে পরে ওই জলাশয়ের উদ্দেশ্যে চলে গেল, ওইখানে যে সে নিজেকে সাফ সুতরা করবে। এখন লিটু যখন ওই জলাশয়ে নিজেকে যখন সাফসুতো করছে, ওই যে কম দামি মেকআপ গুলো যখন ছাড়ছে সে নিজের চেহারা থেকে, ততক্ষণ পর্যন্ত তার তেমন কোনো অনুভূতি আসেনি। কিন্তু হঠাৎ করে ওর শরীরে পশমগুলো দাঁড়িয়ে যায়। ওর কাছে অদ্ভুত একটা অনুভূতি আসে, মানে শরীরের পশমগুলো যেমন দাঁড়িয়ে যাচ্ছে, শির দ্বারা বেয়ে একরকমের ঠান্ডা স্রোত বেয়ে পড়ছে। রিয়ালাইজ করল যে আমি ভয় লাগছে প্রচন্ড। যখন সে রিয়ালাইজ করল, সে সেখান থেকে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়ায় ঠিকই, কিন্তু সে পা পিছলে পড়ে যায় সেইখানেই। পা পিছলে পড়ে যায় এবং পানিতে সে পড়ে গেল। পানিতে পড়ে যাওয়ার পরে লিটু আর ওই পানি থেকে ওঠেনি, আর ওঠেনি। ও যে সাধু, যে হচ্ছে যাত্রা দলের ওস্তাদ, যাত্রাপালা এই দলের ওস্তাদ, এখন সে তো জানে যে জলাশয়ের কাছে গিয়েছে লিটু। ওইখান থেকে এসে জলাশয়ের কাছে জিজ্ঞেস করলো, খোঁজ করলো, হাঁক দিল, ডাক দিল, কোনো খবর নাই। এই যে 9 জন বা 11 জনের যেই দল, বাকি লোকেরাও এলো, তারাও খোঁজ করলো, ডাক দিল, সাক দিল, কোনো রকম সাড়া নেই। লিটু একেবারে ভ্যানিশ হয়ে গেল। এ কিভাবে সম্ভব হয়? সেই দিন রাতে তারা তো আর সেখান থেকে নড়তে পারলো না, চড়ে যেতে পারলো না অন্য কোথাও। তারা সারাটা রাত অপেক্ষা করলো লিটুর। এখন যারা বাদ্যযন্ত্রে কাজ করে, যারা কুড়ি কয়েক তিনজন চারজন, তারা ইনসিস্ট করছিল যে হয়তো পালিয়ে গেছে। এটা সত্যি কথা, কারণ লিটুর কাছে কিছু টাকা পয়সা ছিল। এখন সেই টাকা পয়সাটা সে নায়িকা হওয়ার যেহেতু অভিনয় করত, মানুষজন খুশি হয়ে ওকে আরো কিছু টাকা পয়সা দিত, কেউ ছুড়ে মারত, কেউ এমনি দিত, মানুষ মনে করত সে আসলে হিরোইন। কিন্তু পরবর্তীতে মানুষ যখন বুঝতে পারত ওই একদম ওর কাছাকাছি আসার পরে স্বাভাবিকভাবে একজন পুরুষ সেখানে বাধা দিবে, তখন মানুষ বুঝতে পারত যে আরে তো একটু পুরুষ। কিন্তু সেই টাকা তো মানুষজন ফিরিয়ে নিতে পারত না, ওই টাকাটা তার কাছে ছিল। সাধুর মন একদম সরল, মানে সাধুর যে ওস্তাদ তার মন একদম সরল। সে ওইটাই ভাবলো যে লিটু হয়তো পালিয়ে গেছে। কিন্তু কে জানে, কে জানে, এই মুহূর্তে আমরা জানি, আর সেই সময় গুটি কয়েক মানুষজন পরে জানতে পেরেছিল যে লিটু ওইখানে ওই জলাশয়ের পানির গভীরে তলিয়ে গিয়েছিল, তলিয়ে গিয়েছিল, অথবা কেউ তাকে নিয়ে গিয়েছিল সেখানে। ভেসে উঠেছে কিনা তার লাশ সেটা আমরা আর জানি না। এখন সারা রাত পার করেছে, তারা কনভিন্স হলো নিজেরা নিজেরা আলাপ আলোচনা করে যে তাহলে লিটু এখন এখানে নেই, পালিয়ে গেছে। তারা যাত্রাপালার দল তাদের তল্প সবকিছু গুটালো, গুটিয়ে তারা আবার রওনা দিল। মানুষজনের কাছে জিজ্ঞেস করে নিয়েছিল যে এর পরবর্তীতে কোন এলাকাটাতে মানুষজন একটু বেশি, তাদের এক ধরনের সিস্টেম থাকে খবর নেওয়ার, তো সেই এলাকার উদ্দেশ্যে তারা রওনা দেয়। এখন যে এলাকায় যে তারা পৌঁছায়, সে এলাকায় পৌঁছানোর পরে তারা যেই ড্রামাটা করল, ড্রামা অর্থাৎ যেই শোটা তারা করল, ওই শোটায় তারা এই প্রথমবার হিরোইন ছাড়া একটা শো করল। মানুষজন সেখানে উপস্থিত ছিল যাত্রাবেলা দেখার জন্য, কিন্তু হিরোইন না থাকার কারণে মানুষজনের কাছ থেকে তেমন আয় ইনকাম হয়নি তাদের। মানুষজন স্বেচ্ছায় কেন টাকা পয়সা দিবে তাদেরকে? কারণ তারা আসে হিরোইনদেরকে দেখতে, কারণ মানুষ তখন ওই হিরোইন লাও, হিরোইন লাও এই কথা বারবার জিজ্ঞেস করছিল, চিল্লায় চিল্লায় বলছিল, কারণ হিরোইন তো নেই। সাধুর ভেতরে এক ধরনের অশান্তিও কাজ করছিল লিটুর ব্যাপারটায়, কারণ তার অন্তরের ভেতরে একটা চিন্তা গেঁথে গিয়েছিল এমন ভাবে যে ছেড়া বা পর ধরনের কোনো ক্ষতি হলো নাকি। আবার মানুষজনকে বিশ্বাস করা আবার অনেক সময় কঠিন হয়ে পড়ে। সাধু তারপরও নিজের মনের খেয়ালকে বাইরে আর কারোর সামনে পেশ করেনি। কিছুদিন গেল তারা যে শো করছে, অর্থাৎ যে ড্রামার পার্টটা তারা করছে, সেইখানে মারাত্মকভাবে হিরোইনের উপস্থিতি প্রয়োজন হয়ে পড়ল। এখন হিরোইনের রোল করার মতো ছেলে তো যেমন ছিল না, ঠিক তেমনি অন্য কাউকে এখন যে হিরোইনের রোলে যদি সে দাঁড় করিয়ে দেয়, হচ্ছে না। মানুষ সেটার সাথে খাপ খেয়ে নিতে পারছে না, মানুষ এই ব্যাপারটাকে ভালোভাবে নিতে পারে না। কিন্তু একদিন একদিন যখন একটা এলাকায় যে সে পৌঁছায়, ওই এলাকাটা হচ্ছে ওই যে লিটু যে জায়গা থেকে নিখোঁজ হয়েছে সেখান থেকে আনুমানিক 10-12 কিলোমিটার দূরে। সেটাও কিন্তু ওই ঘুরে ফিরে ওই ভারত বাংলাদেশের বর্ডার এলাকা। তো সেখানে সে তারা যখন পৌঁছায়, তারা তাদের ড্রামা তৈরি করার জন্য, মানে ড্রামাটা দেখানোর জন্য তাদের যে তৈরি করা সমস্ত কিছু তারা তৈরি করছে, ওই অবস্থায় সাধু গঞ্জমতা একটা এলাকা রয়েছে, ওই গঞ্জমত এলাকার দিকে এগিয়ে যাচ্ছিল। এখন এই গঞ্জমত এলাকা থেকে যখন সে আবার তার তাঁবুর দিকে এগিয়ে যাচ্ছে, তাঁবু অর্থাৎ ও যে যে জায়গায় তার আস্তানা করে, তো সেইখানে তারা যখন ফেরত যাওয়ার চেষ্টা করছে আর কি সাধু, তো সে পথিমধ্যে একজন নারীকে দেখতে পায়। এবং নারী কিন্তু সেখানে দাঁড়ানো না, সে নারী তার সাথে থাকা জিনিসপত্র এক ধরনের ওই বিশেষ ধরনের ব্যাগ রয়েছে, সেই আমলকে সে বিশেষ ধরনের ব্যাগ বইয়ে বইয়ে সেই নারী যাচ্ছে। তো সাধু স্বাভাবিকভাবে একজন মানুষ হিসেবে তাকে কিছুটা আগিয়ে দিতে চাইল, কিন্তু সে আগালো না, সে তার কাছ থেকে কোনো সাহায্য নিল না। সাধু যখন তার নিজের ওই আস্তানায় ফেরত আসে, অর্থাৎ ওই তাঁবুতে, ওই নারী আবার কিছু সময় পরেই ওই রাস্তায় এসে উপস্থিত হয় যেখানে তারা যাত্রাপালা আয়োজন করবে। এখন ওই নারীকে দেখার পরে সাধু তো তাকে চিনতে পেরেছে, ওই নারীও সাধুকে চিনতে পারলো, এবং এক কথায় দুই কথায় এটুকু জানা গেল যে এই নারী একজন পারফর্মার, তিনি নৃত্য করতে পছন্দ করেন অনেক, এবং তিনিও তার ওই ব্যাগের ভেতরে কিছু সরঞ্জাম রয়েছে, এবং সে তার নিজের মতো করে নাচ দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা ইনকাম করে, অর্থাৎ ব্যাগের ভেতরে তার নাচের কাপড় চোপড় রয়েছে। এখন এটা তো একটা যাত্রা দল। সাধুরও মনে হলো যে যদি এরকম একটা মেয়ে তাদের সাথে কাজ করতে পারে বেশি ভালো। ওই মেয়েটাও তাদের সাথে রাজি হয়ে গেল কাজ করার জন্য, এবং একটা মেয়ে দেখার পরে বাকি যত দলের যত লোক রয়েছে তাদের ভেতরে এক অস্বাভাবিক আত্মবিশ্বাস প্রকট হয়, কারণ নারীর সঙ্গ পেতে যেগুলো পুরুষ বেশি পছন্দ করবেই এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এই নারী যেমন তেমন নাই না, শর্ত ছিল তার তাঁবু থাকবে একা, মানে একা একটা তাঁবুতে সে একা থাকবে, তার তাঁবুর আশেপাশে সাধু ছাড়া অন্য কেউ যেতে পারবে না, আর সাধু যদি তার কাছে যায় দূর থেকে চিৎকার দিয়ে অনুমতি নিয়ে তারপর তার কাছে যেতে হবে। সে যাত্রাপালায় যখনই নাচ করুক, যখনই সেই হিরোইনের পার্ট করুক না কেন, তার সাথে কেউ দেখা করতে পারবে না, সে তার নিজের সময় মতো চলে আসবে, সে যা যেভাবে পারফর্ম করে তোকে সেইভাবে পারফর্ম করে সে তার নিজের তাঁবুতে চলে যাবে, তাকে ব্যস্ত তার টাকাটাকুও তাকে দিয়ে দিতে হবে। সেই যে নিজের তাঁবুতে থাকবে বা নিজের এলাকায় থাকবে সেটা কিন্তু যে বলে দিল সে, যে সাধু অনুমতি নিয়ে সেখানে গেলেই সাধুর সাথে সে কথা বলবে, এর আগে সে কথা বলবে না। আর যাই হোক, একজন হিরোইন তো পাওয়া গেল, আর যেমন তেমন হিরোইন না, এই হিরোইন নাচতে পারে। তাদের যাত্রা বলা এমন ভাবে হিট হতে লাগলো যে তারা যেই এলাকায় প্রবেশ করত ওই এলাকা থেকে সহজে বের হতেই পারত না, তাদের শোয়ের পর শো চালু করতে রাখতে হতো, এবং ওই নায়িকার প্রতি মানুষের যে অত্যন্ত টান আর যে পয়সা ইনকাম হচ্ছিল সব একেবারে মানে চোখ থাধানো চৌলুস তারা দেখতে পাচ্ছিল নিজেদের চোখে। ওই নায়িকার তো ইনকাম হচ্ছিল আলাদা, কিছু কিছু মানুষজন তো নায়িকার উদ্দেশ্যে টাকা মারত, টাকা দিয়ে দিত সমস্ত কিছুই, কিন্তু এর বাইরেও আই ইনকাম তাদের বাড়তে লাগল। আর সবাই ওই নারী যখন সেখানে এসে উপস্থিত হতো, প্রত্যেকটা মেম্বার ওই যাত্রা দলের প্রত্যেকটা লোক নিজেরা কিভাবে জানি অত্যন্ত এনার্জেটিক হয়ে যেত, এবং তারা এমন ধরনের বাদ্য বাজাত যে বাদ্য তারা এমনিও বাজাতে জানে না ঠিকভাবে। কিন্তু ওই যে সাধু সহজ সরল লোক হলেও কিছুটা এলোমেলো কিছু অসঙ্গতি তার নজরে আসে, কারণ এই মেয়ে এই নায়িকা একে কেবল পারফর্ম করার সময় দেখা যেত, একে খাবার দিয়ে আসা হতো, যে খাবারটা সাধু নিজে দিয়ে আসতো সে খাবারটা গ্রহণ করত, কিন্তু তার চেহারা স্রোত দেখা যেত না। সে ওই তাঁবুর ভেতরে তাকে খাবার ঢুকিয়ে দিলে সেই একটা টান দিয়ে খাবারটা নিয়ে নিত, শুধু পারফর্ম করার সময় সে বেরিয়ে আসতো, আর যখন পারফর্ম করার সময় সে বেরিয়ে আসতো ওরের চাইতেও বেশি সুন্দর লাগতে থাকে। সাধু নিজে তার রূপ দেখেছে, সাধু তো সহজ সরল মানুষ, তার ভেতরে কোনো কলুষতা নেই, সে তাকে মেয়ের মতোই দেখতে নিচ্ছে, কারণ সে যাত্রাপালা দলের ওস্তাদ, আর মেয়ের মতো দেখতে তো দোষ নেই তার, কিন্তু বাকিরা তার সেই নজরে দেখত না, কিন্তু তারপরও কোনো না কোনো কারণে তারা সেই নায়িকার পাশে আসতে পারত না, কাছে ঘেঁষতে পারত না, এইভাবেই চলতে লাগত। এইভাবেই চলতে চলতে একদিন প্রলম করে এই ঘটনার সম্মুখীন হল সাধু। সেদিন খাবার দিতে দেরি হয়ে গিয়েছিল, খাবার দিতে দেরি হওয়ার কারণে খাবার নিয়ে যখন সে পৌঁছায়, নায়িকে এমন ভাবে চিৎকার করেছিল, এমন ভাবে কর্কশ গলায় কথা বলেছিল, ওই গলা কোনো মানুষের হতেই পারে না, কোনো মতে ওই গলা কোনো মানুষের হতে পারে না, এটা সাধু খুব ভালো করেই জানত, ভালো করে বুঝতে পেরেছিল। খাবারটা সে গ্রহণ করেছে ঠিকই, কিন্তু সাধুর ওই যে আচরণটা মেয়েটার, এই আচরণটা সাধুকে একটু নাড়িয়ে দিয়েছিল। পরবর্তীতে সে খাবারের পাত্র নিয়ে আনার জন্য সে যখন ওই মেয়েটার তাঁবুর কাছে আবারও যায়, প্রথমে অনুমতি নেওয়ার জন্য ডাক দেয়, অনুমতি মিলছে না, কারণ মেয়েটাই কোনো কথা বলছে না। কয়েকবার ডাক দেওয়ার পরে যখন তার তাঁবুর কাছে এলো সাধুর নিচে, তখন দেখলো যে তাঁবুর ভেতরে মেয়ে নেই। এখন লিটু যেভাবে মানে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, এই নারীকে নায়িকা নিরুদ্দেশ হলে তো ওর অনেক বড় ক্ষতি, আবার নিজের অন্তরের ভেতরে এক ধরনের ভয়ঙ্কর কু ডাক দিল, কারণ সে তো একজন নারী, এমনও হতে পারে যে সে বাইরে গিয়েছে বাইরের কাজ করতে, কোন দলের লোক কি আবার কোন রকম ছয়তানি করলো কিনা, এই ভয়টাও তাকে পেয়ে বসলো। তখন সে দিক দিক খেয়াল না করে এদিক সেদিক শুধুমাত্র মেয়েটাকে খুঁজতে লাগলো, এই নায়িকাকে সে খুঁজতে লাগলো। এই নায়িকাকে খুঁজতে যে সে আবিষ্কার করলো ও ওর নাম জানে না, নায়িকার নামই এখন পর্যন্ত সে জানে না, কি নামে ডাকবে ওই নায়িকা, নায়িকা যেইভাবে যেইভাবে ডাকা যায় ওইভাবে তিনি ডাকছিলেন। ওই যে তারা যে যাত্রাপালা করেছিলেন সেই যাত্রাপালা যে ধরনের চরিত্রের নাম থাকত নায়িকার, ওই নাম দিয়ে ডাকতে শুরু করল। খুঁজতে 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 সেদিন চাঁদও ছিল একদম মাথার উপরে, তিনি মেয়েটাকে খুঁজে পান। যে জায়গায় তিনি মেয়েটাকে খুঁজে পান ওই জায়গাটা ছিল একটা শ্মশান। শ্মশান কিভাবে? কারণ শ্মশানে পৌঁছালে শ্মশানের পরিবেশ দেখলে বোঝা যায় এটা শ্মশান, তার উপরে একটা মরা যে পোড়ানো হয়েছে সেটারও আলামত রয়েছে। ওইখানে ওই মেয়েটা এবং মারাত্মক বিভীষিকাময় রূপ তার, চোখগুলো একদম বড় বড়, চুল চারপাশে উঠছে, সে নরকরটি অর্থাৎ মানুষের কঙ্কাল অর্থাৎ মাথা, সে নরকরটি নিজে দুই হাতে নিয়ে যেভাবে মানুষ দুই হাতে একটা পেয়ালা ধরে পানি পান করার চেষ্টা করবে, ওই করটি ওই নরকরটিকে দুই হাত দিয়ে ধরে ওই নরকরটি থেকে সে কি জানি পান করছে। যে মুহূর্তে সাধুর সাথে তার সাধু সাধনায় সাধু সাধুর সাথে তার চোখাচোখে হয়ে গেল, তখন তার বিভৎস রূপটা সাধু নিজের চোখে দেখতে পায়। ওই নারী অত্যন্ত লম্বা, কারণ সে বসেছিল সে দাঁড়িয়েছে, সে অত্যন্ত লম্বা, তার শাড়ি যেন উঠছে, তার চুলগুলো যেন উঠছে, সে অত্যন্ত চিকন। মারাত্মক ভঙ্গিতে সে তার দিকে এগিয়ে আসতে লাগলো, মানে হাঁটু ভেঙে গেছে অথবা উরু ভেঙে গেছে অথবা হাঁটু উরু দুটোই মাটির সাথে লেগে যাচ্ছে, এমন ভয়ঙ্কর ভাবে সে হেঁটে আসছে যা চোখে না থাকলে বোঝা সম্ভব না। সাধু সেখান থেকে দৌড়ে সরতেও পারছে না, সে সাধুকে প্রচ্ছন্ন একটা হুমকি দেয়। হুমকিটা হচ্ছে, আজকের এই কথা যদি বাইরে কোথাও কেউ জানতে পারে তাহলে সে সাধুকে ঠিক লিটনকে যেভাবে খেয়ে ফেলেছে সাধুকে ওইভাবে খেয়ে ফেলবে, সে ওইভাবেই এই কথাটুকু বলে সে। তারপরে সাধুর সামনে সে মেয়েটা একদম সে আগের মতো, সে নায়িকারা যেরকম সেরকম। ওই মেয়ের সাথে সে আবার কিভাবে জানে নিজেদের আস্তানায়, অর্থাৎ নিজেদের যে জায়গায় তাবু করা, সেখানে সে কিভাবে ফিরে এসছে সে সেটা জানে না, কিন্তু সে তারপরও সেখানে ফেরত এসছে। ওই আসার পথে মেয়েটা দুইবার তাকে বলে দিয়েছিল, আজকের ব্যাপারে যদি কেউ জানতে পারে তাহলে তোমাকে আমি খেয়ে ফেলব, আর এই ব্যাপারে যদি কেউ কখনো না জানতে পারে তাহলে তোমার জন্য রয়েছে অনেক পয়সা অনেক টাকা। কিন্তু যে বললাম কেউ যদি জানতে পারে তাহলে তোমাকে আমি খেয়ে ফেলব। আসার পথের এই কথাগুলো ছিল এরকম। এবং সেখান থেকে তারা চলে আসার পরে যখন তাঁবুতে ফিরল, সাধু আর কাউকে কিছু বলতে পারছিল না, কেবল সাধু এই মেয়েটার আসল রূপ দেখতে পাচ্ছিল। সাধু আসল রূপটা অত্যন্ত ভয়ঙ্কর, যে বললাম সে ওইভাবেই নেচে বেড়াতো এবং ওইভাবেই টাকা পয়সা ইনকাম হতে লাগলো। একটা সময় যখন আপনি দীর্ঘদিন ধরে এইভাবে চলতে থাকবেন তখন কিন্তু আপনি ব্যাপারগুলোর সাথে শুইয়ে নেবেন নিজেকে, তাই না? সেও নিজেকে শুইয়ে নেয়, সাধু ও সেই নারীর সাথে নিজেকে শুইয়ে নেয়, বাতিয়ে ফেলে, যার ফলশ্রুতিতে কিন্তু সাধুর বড় ধরনের কোনো ক্ষতি কখনোই হয়নি, ছোট ক্ষতি পর্যন্ত হয়নি। ওইভাবেই তারা পারফর্ম করে যাচ্ছিল, ওইভাবেই পারফর্ম করছিল এবং ওইভাবেই পারফর্ম করতে 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 একদিন এই যে বাড়িটায় আমরা উঠেছি, যে বাড়িটা মাটির তৈরি দোতলা বাড়ি, মধ্যখান দিয়ে রাস্তায় গিয়েছে গ্রামের, এই বাড়িতে এসে উঠে সে মেয়ে। এই বাড়ির উঠানে তৈরি হওয়ার কথা ছিল সেই দিন যাত্রা বলার মঞ্চ, ঠিক যেখানে আকন্দ সাহেবের দোতলা মাটির বাড়িটা, তার সামনে যে জায়গাটা দিয়ে মানুষজন যাতায়াত করে, এইখানেই হওয়ার কথা ছিল সেই দিনের ওই যাত্রাপালা। সেইভাবে স্টেজ সাজানো, সব কিছু সাজানো। সাধু দেখলো হিরোইন তো তার নিজের কামরায় নেই, নিজের কামরা বলতে, কারণ ততদিনে অনেক আর্থিক উন্নতি হয়েছে, এই বহরের সাথে অনেক কিছু যুক্ত হয়েছে, তখন সে মেয়ে সেখানে নেই। স্টেজ একদম সাজানো, এই সাজানো স্টেজে বাদ্যযন্ত্র যারা বাজায় তারা কিন্তু অপেক্ষা রয়েছে, আর কিছু সময়ের ভেতরেই কিন্তু যাত্রা পালা শুরু হওয়ার কথা। প্রবেশ ঘটে সে নায়িকার, যার জন্য সবাই একদম অধীর আগ্রহে বসে রয়েছে। নায়িকার যখন প্রবেশ ঘটে সেই মুহূর্তে সাথে সাথে যেন যারা বাদ্যযন্ত্র বাজায় তারা যেন জীবনী শক্তি লাভ করল, তারাও এক অদ্ভুত সুর বাজাতে শুরু করল। সেই সুরের তালে প্রথম দিকে একদম স্টেজের সামনে এসে অনেকটা আলতো ভঙ্গিতে নেচে বেড়াচ্ছিল নায়িকা, সবাইকে সম্মোহিত করে ফেলেছিল সে তার নাচ দিয়ে। আর এই বাংলার মানুষ যারা নায়িকাদেরকে কেবল সিনেমায় দেখতে পায়, তারা যখন নায়িকাদেরকে চোখের সামনে দেখতে পায় তখন তাদের কাছে তা আরো অনেক স্বপ্নের মতো মনে হয়। তারা তো জানে যে যাত্রাপালার নায়িকা, নায়িকা অনেক সুন্দর, কিন্তু এই নায়িকা যে এত সুন্দর এটা কি কেউ জানত? কেউ জানত না। সাধু, এই সাধু যাত্রাপালার একটা অংশে যেদিকে পেছনের অংশ থাকে, অভিনেতা বা অভিনেত্রীরা দ্রুত জামা কাপড় বদল করে বা মেকআপ বদল করে চলে আসে, সেইখানে বসে রয়েছে একদম অর্ধেক নেশায় ডুবে রয়েছে, অর্ধেক নেশায় পুরোপুরি না, কারণ সেই দিনের পর থেকে যখন সে তার ওই রূপ দেখেছিল তারপর থেকে সাধু ধীরে 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 এই রূপের সাথে অভ্যস্ত হওয়ার জন্য দেশি মদ পান করতে শুরু করেছে, কারণ পয়সাও রয়েছে অনেক, বুঝবে আয় ইনকাম অনেক বেড়ে গেছে, এবং এত আয় ইনকাম বেড়ে গেলে সে আয় ইনকাম কিছুটা তো খরচ করতে হয় নিজের উপরে, নিজের শখ আর আল্লাহর উপরে। সাধু ওইভাবে এর পেছনে থাকতো, সাধু তো আর দুধে জানতই না, কিন্তু সে যখন উঠে ওই যে মেকআপের যে রুমটা সেই রুমের দরজা দিয়ে যখন উঁকি দেয় সে তখন দেখতে পায় যে নায়িকা তো স্টেজে উঠে গেছে, এখন ড্রামার পার্টটা চলছে। সাধু যেহেতু টক্সিকেটেড হয়ে আছে, ইনটক্সিকেটেড, তার আসলে কোনো দিকে খেয়াল নেই, এক্সেপ্ট সে তার ওই বিষকন্যা, সেই বিষকন্যাময় রূপ দেখতে পাচ্ছে। সে লোকটা বলেছে না যে সাধু ছাড়া তার রূপ অন্য কেউ দেখতে পায় না। সে বিষকন্যার যে চুল, এই চুল বাতাসে ঘোরার সময় সাপের আকার নেয়, সাপের আকার। তার শরীর যখন এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকে, বিভিন্ন রূপে বিভিন্নভাবে পারফর্ম করতে থাকে, তখন তা অনেকটা সাপের মতো রূপ নেয়। তা কেবল সাধুর নজরে আসে, অন্য কারণ না। তার চোখ কেমন জানি ভয়ঙ্কর, তাকলে শরীর হিম হয়ে যায়। আর তার ঠোঁটটা কেমন জানি অত্যন্ত আবেদনময়ী, কিন্তু তারপরও ওই অত্যন্ত আবেদনময় ঠোঁট কিছু একটা বুঝায়, যদি কাছে আসিস আমার তাহলে হয় আমি কামড় দিব, না হয় আমি চুমু দিব, দুটোতেই থাকবে বিষ। কামড়ে বিষ ঠেলে দিব, চুমুতেও বিষ থাকবে। তো তুই যখন তুই উপভোগ করবি দুটোতেই কি তখন করবি? ও সেই রূপ, ওই রূপ না মানুষকে একদম পাগল করে দেয়। আর তার ভেতরে ছিল একজন যার বাড়ির উঠানে এই এত বড় আয়োজন চলছে, সেই আকন্দ সাহেবের দাদার বাড়ি, এবারে মালিক তিনি। সেই ব্যক্তি সবার সামনে বসা, অঢেল টাকা রয়েছে এই ব্যক্তির, অঢেল টাকা। আবার তার নারীদের প্রতি আসক্তি পর্যন্ত রয়েছে। তা খুব ইচ্ছে হল যে এই মহিলাকে সে বিয়ে করবে। যখনই সেই যাত্রা পালার ওই দিনের অনুষ্ঠান শেষ হল, নায়িকা অর্থাৎ সে বিষকন্যা, সে যখন তার নিজের তাবুতে ফেরত গেল, প্রচন্ড জোর করছিল সে আকন্দ সাহেবের দাদা সেই নারীর সাথে দেখা করার জন্য। আকন্দ সাহেবের বাবাও কিন্তু সেই সময় জীবিত। আকন্দ সাহেবের বাবারও বয়স হয়ে গেছে ততদিনে, মানে এই বয়োবৃদ্ধ মানুষটা আরো বেশি পাগল হয়ে উঠেছে ওই নারীর রূপে। আকন্দ সাহেব কিন্তু তখন এই এলাকায় ছিলেন, তিনি ছিলেন অন্য এলাকাতে কোনো একটা কারণে বা কোনো পড়াশোনার কোনো ব্যাপারে, তিনি বহু দূরে ছিলেন বাড়ি থেকে, তিনি জানতেন না ঘটনা কি চলে এখানে। সে ব্যক্তি অনেক চেষ্টা করল, কিন্তু সেই দিন যাত্রাপালার অন্যান্য লোকেরা তাকে বাধা দিয়ে বলল আমাদের হিরোইন দরকার সারা কথা বলে না, আর সবার সাথে দেখা করে না। তখন কিছু অশ্রাব্য ভাষায় তাকে গালিগালাজ করেছিল কিন্তু সে ব্যক্তি আকন্দ সাহেবের দাদা। সেই দিন রাতের বেলা সাধু তার যে ইনটক্সিকেটেড কন্ডিশন ছিল, ওই কন্ডিশন থেকে সে বেরিয়ে আসে, অর্থাৎ হুঁশ আসে তার। এবং হুঁশ যে সময় আসলো ওই সময় দেখলো, মানে চোখ খুলতে না খুলতে সে নিজেকে আবিষ্কার করলো ওই আকন্দদের বাড়ির পেছনের একটা অংশে। এবং সেই অংশ থেকে সে যখন আশপাশে তাকাচ্ছে, সে আচ্ছা কি জানি দেখলো ওই নায়িকাই মনে হয়, ওই নায়িকাই মনে হয়। এবং কাকে জানি টেনে সে নিয়ে যাচ্ছে, কাকে জানি সে টেনে নিয়ে যাচ্ছে। এখন ধর্মর করে সে উঠল, উঠে সেই নায়িকার পিছনে। যত সময় যাচ্ছে, যত কদম সে আগাচ্ছে, তত সে বুঝতে পারছে ওটা হচ্ছে নায়িকা, সে বিষকন্যা। সে কাউকে না কাউকে টেনে নিয়ে যাচ্ছে, যাকে টেনে নিয়ে যাচ্ছে সে ওই মানুষ। কিন্তু সে তখন পর্যন্ত জানত না, কিন্তু আকন্দ সাহেবের দাদা এই ব্যক্তি যে আকন্দ সাহেবের দাদা এটা কিন্তু সাধু জানত না। আকন্দ সাহেবের দাদাকে সাধুর চোখের সামনে সে বিষকন্যা হত্যা করে। ওই হত্যা করার ধরনটা ছিল অদ্ভুত। আকন্দ সাহেবের যে দাদা তিনি তো ওই নারীর সুধা পান করার জন্য একদম পাগল, এবং ওই নারীও তাকে ওইভাবেই টেনে এনেছে। তার চোখ এমন ভাবে খোলা যেন প্রচন্ড শোক, প্রচন্ড মোহের ভেতরে সেই ব্যক্তি। ওদিকে বিষকন্যা তাকে এমন ভাবে ধরে রেখেছে, তার প্রত্যেকটা চুল দাঁড়িয়ে সুয়ের মতো উল ফুটাতে শুরু করেছে সেই ব্যক্তির গায়ে। সুই যেভাবে মানব দেহের ভিতরে প্রবেশ করে ঠিক ওইভাবে ওই লম্বা লম্বা হয়ে প্রত্যেকটা চুল তাকে দংশন করতে লাগলো, যেভাবে সাপ কামড়ায় ওইভাবে। তার চোখের সামনে ওই ব্যক্তি যার চোখের মধ্যে প্রচন্ড মোহ বা প্রচন্ড সুখ, তার হুট করে মৃত্যু যন্ত্রণা শুরু হয় এবং কিছু সময়ের ভিতরে সে ব্যক্তি মারা যায়। যখন মারা যায় বিষকন্যা সেই ব্যক্তিকে নিচে ফেলে দেয়। বিষকন্যা কিন্তু তাকে ধরে রেখেছিল, ধরে রাখা অবস্থায় বিষকন্যার হাতেই কিন্তু সেই ব্যক্তির মৃত্যু হয়, অর্থাৎ জান যায়। বিষকন্যা তাকে যখন নিচে ছুঁড়ে মারে তখন বিষকন্যার রূপ ছিল অত্যন্ত ভয়ঙ্কর, সাধু সেই রূপ সহ্য করতে পারছিল না। কিন্তু বিষকন্যা তাকে বলেছিল ওকে সেই বাড়ির কাছে রেখে আসতে। সেই বাড়ির কাছে নিয়ে যাওয়া হয় আকন্দ সাহেবদের বাড়ি, যে বাড়িতে আমরা প্রথমে ঢুকেছি সেই বাড়ির এই পুরনো অবস্থার দিকে, পুরনো অবস্থা যেরকম ছিল সেই অবস্থা, এবং তাকে পেছনের দিকে রেখে আনা হয়, ঠিক যে দিক দিয়ে মানুষজন বাথরুমে যাওয়া আসা করে ওইদিকেই, ময়লার উপরে, মানুষের ময়লার উপরে তাকে ফেলে রাখা হয়, যাতে ব্যাপারটা এরকম হয় যে সেই সাথের দিকে সে হয়তো বাথরুমে গিয়েছিল, ওইখানে সে মারা গেছে। এবং ব্যাপারটা এরকমই হয়, যাত্রাপালা তো স্থগিত হয়ে পড়ে যাত্রাপালা। এখান থেকে সেই যাত্রাপালা আবার মুভ করতে শুরু করে, মুভ করে চলে গিয়েছে পর্যন্ত। কিন্তু কিছুদিন পরে আবার সেই যাত্রাপালা এখানে আসে আর ধ্বংসের শুরু এখান থেকেই, ধ্বংসের আসল শুরু এখান থেকেই। যখন আকন্দ সাহেবের দাদা মারা যান তখন সম্পত্তির সম্পূর্ণ নিয়ন্ত্রণ আকন্দ সাহেবের বাবার হাতে চলে আসে। বাবা মানে আকন্দ সাহেবের বাবা, তার নিজের বাবা থাকাকালীন অবস্থায় তিনি কোনো কিছু করে উঠতে পারতেন না, কারণ তার বাবা ওই যে প্রচন্ড ক্ষমতাধর ব্যক্তি, প্রচন্ড ক্ষমতাধর ব্যক্তি হওয়ার কারণে তিনি কোনো কিছু করতে পারেননি এতদিন। কিন্তু এখন তার হাতে সেই ক্ষমতা, এখন সেই টাকা তার হাতে, এখন সেই ক্ষমতাও তার হাতে, আর তিনি তার বাবার চাইতে কয়েক ধাপ বেশি শৌখিন, কয়েক ধাপ বেশি আমোদে মানুষ। নায়িকার কথা তিনি বলেননি, অবশ্য তিনি কিন্তু জানতেন না যে তার বাবা প্রথমেই কিন্তু চেয়েছিল নায়িকার খুব কাছাকাছি ঘেঁষতে। এই যাত্রা দল কিন্তু অনেক দূরে চলে গিয়েছিল, অনেক দূরে। সেই যাত্রা দল আবার ফেরত আসে কিভাবে? কারণ এই ব্যক্তি লোক পাঠায়, লোকেরা খুঁজে 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 সেই যাত্রা দলকে খুঁজে পায় এবং আমন্ত্রণ জানায়। আকন্দ সাহেবের বাবা তার ইচ্ছে ছিল এখানে এই আসরটা বসবে অন্তত 7 দিন, একদিন দুদিন নয়, এবং সেই পরিমাণ টাকার লোভ দেখিয়ে তাদেরকে এখানে আনা হয়। বিষকন্যা কিন্তু কোনো কথা বলেনি এর মধ্যে একবারও। সাধু যেহেতু সবকিছু নিয়ন্ত্রণ করে তো সাধু সেইভাবে সবাইকে নিয়ে আবার এখানে ফেরত আসে। কিন্তু তফাৎ ছিল, সবার সামনে যে যাত্রাপালাটা হবে সেই যাত্রাপালাটা রাতের একটা নির্দিষ্ট সময় হবে এবং অল্প সময় ধরে নিন যে ওই যাত্রাপালাটা হবে 10 থেকে 15 মিনিট অথবা 20 মিনিটের। কিন্তু একটি প্রাইভেট প্রোগ্রাম থাকবে রাতেরবেলা এবং সেই প্রাইভেট প্রোগ্রামটা কেবলমাত্র আকন্দ সাহেবের বাবার, এবং এই প্রাইভেট প্রোগ্রামটা হবে যেই বাড়িতে আমরা অবস্থান করছি ওই বাড়ির নিচে। তখন এই বাড়িটা দোতলা ছিল না, এই বাড়িতেই। এবং এই প্রাইভেট প্রোগ্রামটা এরকম হবে, তিনি থাকবেন আকন্দ সাহেবের বাবা, তার সামনেই নায়িকা নেচে বেড়াবে। এই হচ্ছে প্রাইভেট প্রোগ্রাম। এবং এই প্রাইভেট প্রোগ্রামের ব্যাপারে যখন বিষকন্যাকে জানানো হয় বিষকন্যা রাজি হয়, কারণ সে হচ্ছে বিষকন্যা, সে জানে পুরুষ কেন তাকে খোঁজে। কিন্তু সেদিন একটা বড় ধরনের ঘটনা ঘটে তৃতীয় দিন রাতেরবেলা। প্রথম 2 দিন তো খুব স্বাভাবিকভাবেই ওই প্রাইভেট প্রোগ্রামটা ঘটে, তার সামনে নাচ পরিবেশন করে। তৃতীয় দিন কোনো এক মানে কোনো একটা সময়ে ওই ওই সময়টা যে সময় পারফরমেন্স চলছিল ওই সময়টায় আকন্দ সাহেবের বাবা সেই নায়িকাকে সবার সামনে জড়িয়ে ধরে, ওই যে প্রাইভেট যে অনুষ্ঠানটা সেখানে একেবারে সবার সামনে তাকে জড়িয়ে ধরে। নায়িকা এটা মেনে নিতে পারেনি, বিষ কন্যা সেটা হজম করতে পারেনি। বিষ কন্যা তাকে একেবারে কামড় দিয়ে দেয়, ওই কামড়ে তো গাল বেয়ে রক্ত পর্যন্ত বেরিয়ে এসে। তৃতীয় দিনের কথা এটা, চতুর্থ দিন তো একদম শোয়ার করবেই না নায়িকা। তারপর অনেক টাকা পাঠানো হয়, হয়তো বিষকন্যা জানতো চতুর্থ দিন রাতে কি হতে পারে, হয়তো জানতো সে, হয়তো নাও জানতো সে, কিন্তু শোটা হতে যাচ্ছিল না। মানে এই চতুর্থ রাতে সব বরবাদই নামে একদম এখানে। এ রাতটা অত্যন্ত ভয়ঙ্কর, সাধু এই রাতে সাক্ষী, এই রাতে সাক্ষী সাধু নিজে। ওই রাতে যখন এই প্রাইভেট সেরিমনিটা, প্রাইভেট শোটা চলছিল, তখন সে প্রাইভেট শোটা চলছিল ঠিকই, কিন্তু সেদিন আর অন্য কাউকে অ্যালাউ করা হয়নি, এমনকি বাদ্যযন্ত্র যারা বাজায় তাদেরকেও অ্যালাউ করা হয়নি। সেখানে ছিল চারজন, ওই গ্রামেরই তিনজন মানুষ, ও না ওই গ্রামেরই চারজন মানুষ এবং আকন্দ সাহেবের বাবা পাঁচজন। এবং তারা এতটাই মহাবিষ্ট হয়েছিল যে তারা পাঁচজন মিলেই তার উপরে হামলে পড়েছিল। আমরা আন্দাজ করতে পারি যে তারা কি চাচ্ছিল। ঘটনা কি ঘটে ওইখানে ওই ব্যাপারে কেউ কিচ্ছু জানে না, শুধু এইটুকু সাধু জানে যে পাঁচজন হামলে পড়েছিল তার মেয়েটার উপরে, মানে নায়িকার উপরে, মেয়ে তো নয় সে, সে হচ্ছে বিষ কন্যা, তার উপরে হামলে করেছিল। এখন এক অদ্ভুত ধরনের শব্দ শুনতে পায় সাধু প্রতিদিন রাতের বেলা, মানে এটা কোন ধরনের জানোয়ারের শব্দ এটা বুঝে ওঠা খুব কঠিন, কিন্তু ওই শব্দটার কারণে সে বাধ্য হয়ে ভেতরে ঢুকে, সে বাধ্য হয়ে ভেতরে ঢুকে। যখন সে ভেতরে ঢুকে তো সে দেখতে পায়, তার তো ভেতরে একটা ভয় ছিল যে ও যে বিষ কন্যা এটা ওর মাথায় থাকতো না। সাধুর সাধুর মনে হতো একটা মেয়ে, ও সাধু ওকে কিন্তু নিজের মেয়ের মতো দেখতে শুরু করেছে দিয়েছিল, যার কারণে বিষ কন্যা ওকে হত্যাই করেনি কখনো, বা তাকে মারার কথা চিন্তাই করেনি। যখন ওই ঘরের ভিতরে সে প্রবেশ করে, ওই যে নিচতলায় পাঁচজনকে মৃত অবস্থায় আসে, বিষ্কনার হাতে ছিল একটা বড় কিরিচের মতো ধারালো একটা বস্তু, ছুরি বলা যায় না। আর যে মেয়েটা নায়িকার মতো সাজে সাজত, তার সাজ এখন একদম নেই বললেই চলে। বিধ্বস্ত এক নারী, ওই যে যেরকম লম্বাটে আকার, আজকে তাকে সুন্দর লাগছে না, মারাত্মক রকমের মলিন লাগে তাকে। সাধু তো নিজের মেয়ে মনে করেছিল, মেয়ে মনে করে মাগো মাগো বলে তার ভিতরে এক ধরনের ভয় কাজ করতে লাগলো যে তার মেয়ের সাথে কি ঘটনা ঘটে গেল, কিন্তু তো বিষকন্যা সাথে কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু বিষকন্যার কাছে তা ছিল অপমানের। সাধু তখন এখানে একদম ঠায় দাঁড়ালো, ওর ভেতরে এরকম মনে হচ্ছিল যে ওর মেয়ের কত বড় ক্ষতি হয়ে গেছে, কিন্তু ওই যে বললাম সে বিষকন্যা না, তার ক্ষতি কেউ করতে পারবে না, কিন্তু সেই ব্যাপারটা তার মাথার উপরে আসর ফেলে দিয়েছিল। তার তার মাথা নেই, তারপর তার উপর আসর ফেলে দিয়েছিল সেই বিষকন্যা। তারপরে সাধুকে উদ্দেশ্য করে বলেছিল, ওরা আমার সর্বনাশ করতে চায়, ওরা আমার সর্বনাশ করে আমার এই রূপ নিয়ে এনেছে। আসলে কেউ সর্বনাশ করতে পারবে না বিষকন্যা, বরঞ্চ ওই যে ঘটনাটা যেটা একটা নারীর উপরে ঘটতে পারে, ওই মেমোরিটা তার ভেতরে তখন সে ধারণ করে, নইলে সাথে হিংস্র হতো না, এত হিংস্র সে হতোই না। সে বিষকন্যা সে মানুষকে মারে এটা ঠিক, কিন্তু পাঁচজন মানুষকে মারা সম্ভব না এত সহজে। পাঁচজনকে সে এমন ভাবে মেরেছে যেভাবে মারা সম্ভবই না, রক্তাক্ত সবাই। বিষকন্যার রূপটা ছিল এরকম যেন তার শাড়ির আঁচলটা পরে গেছে, চুল কেমন জানি মলিন, চেহারা কেমন জানি মলিন, সে কান্নাও করছিল এবং সে অভিশাপ দিচ্ছিল। অভিশাপ দিচ্ছিল যে এই পরিবারগুলোর কেউ শান্তিতে থাকতে পারবে না। একজনের পেট ছিঁড়ে সে নারীভুলি বের করেছে, আরেকজনকে সে তুলে আশ্রিয়ে মেরেছে, আরেকজনকে সে গলা টিপে মেরেছে, আরেকজনকে সে ঝুলিয়ে মেরেছে, আরেকজনকে সে বুকে পাড়া দিয়ে মেরেছে, বুকে পাড়া দিয়ে। এই পাঁচজন এই গ্রামের পাঁচ অংশকে রিপ্রেজেন্ট করত। ওই তিন বিষকন্যা সাধুকে বলেছিল, তুমি সবাইকে বলে দিও ওরা নায়িকাকে মেরে ফেলেছে, নায়িকা মরে গেছে। নায়িকা মরে যাওয়ার পরে নায়িকাই জীবিত হয়ে সে এদেরকে মেরে ফেলেছে, বলে দিও সবাইকে। আর আমি আমি আর এখান থেকে যাব না, এরা আমার সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। এখানে আমার উপরে দৃষ্টি ফেলার দুঃসাহস, এদের এদের বংশধরকে সবাইকে পেতে হবে। এখান থেকে তুমি চলে যাও, তোমার সাথে আমার কোনদিন দেখা হবে। সাধু ছিল ওই ঘটনার একমাত্র সাক্ষী, কারণ পরের দিনই একদম ওই ভোরবেলায় সে পালাবে ওই কাজ করেনি। সে এটা ধরা পড়ল, মানুষ মারা গেল, নায়িকা নিখোঁজ, দারোগারা এলো, অন্যান্য সমস্ত কিছু হল। সাধু কিন্তু পরবর্তীতে দারোগার ভয়ে পালিয়ে গিয়েছিল। সাধু পরবর্তীতে দারোগার ভয়ে পালিয়ে গিয়েছিল। ওই জাটাপালা দলে কি হয়েছে সেটা আর আকন্দ সাহেব জানত না, কিন্তু আকন্দ সাহেব পরে জানতে পেরেছিলেন। এই যে কথাগুলো কিন্তু আমরা শুনলাম এতক্ষণ পর্যন্ত আকন্দ সাহেবের কারণে, তিনি আমাকে বলছিলেন এই কথাগুলো, কিন্তু আমি ওনার চেহারার ভিতরে এক অদ্ভুত ধরনের অনুভূতি দেখতে পাচ্ছি। যেমন চেহারার ভিতরে অদ্ভুত ধরনের অনুভূতি দেখতে পাচ্ছি, ঠিক তেমনি ঘটনার প্রথম দিকগুলো, যেমন সেই নারীর ছায়া মূর্তি তার আশপাশে ঘোরাফেরা করে, পঞ্জিকা দিন ক্ষণ, মানে এই ব্যাপারগুলোতে তো আকন্দ সাহেব জড়িয়ে রয়েছেন। তিনি তো মাত্র অতীতের কথাগুলো বললেন, আমার তো যেন দরকার যে তিনি কিভাবে এই ব্যাপারটার সাথে জড়িয়ে আছেন। যখন বারবার জিজ্ঞেস করলাম আমি ওনাকে, উনি যখন উত্তর দিচ্ছেন না, ওই সময় আমার ভেতরে একটা অদ্ভুত কথা এলো এবং কথাটা আমি বলে বসলাম। সে কথাটা হচ্ছে, বুড়ার মনে হয় সেই বয়সে পিরিত জাগছে, বুড়া পিরিত জাগছে দেখে বুড়া ভূতের সাথে পিরিত করতে গেছে, বুড়া দাদাও ভূতের সাথে পিরিত করতে গেছে, বুড়া বাপও ভূতের সাথে পিরিত করতে গেছে, বুড়া নিজেও পিরিত করতে গেছে, এবং পিরিত করতে যাওয়া যখন ধরা খেয়েছে বুঝতে পারছে যে ভূত সুবিধার না, তখন ভূতের বন্দি করার ফন্দি আসছে বুড়া, তাই না? এটুকুই আমি বলেছিলাম। আকন্দ সাহেবের একটা চর পড়ে আমার গালে, উনি আমার সাথে বয়সে বড়, উনি আমার গালে একটা চর পড়েন, উনি একটা চর যা মারতে যাবেন সে শক্তি ওনার গাল গায়ে ছিল না। কারণ আমি দেখছিলাম, আমি তো চর খাওয়ার পরে আমি দেখছিলাম উনি কাঁপছেন, উনার ঠোঁট কাঁপছেন, উনি কাঁপছেন, কিছু একটা বলতে চাচ্ছেন বলতে পারছেন না, রাগ বা জিদ বা দুঃখে যেটাই হোক না কেন তিনি বলতে পারছেন না। আমি থাপ্পড়টা খাওয়া ডিজার্ভ করি আমি, কারণ আমি আর যেই হোক সত্য কথা বলেছি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে, সত্য কথা আমি ঠিকই বলেছি ঘুরিয়ে ফিরিয়ে আর একদম অসুন্দর ভাবে। যার প্রতি তার দাদার টান ছিল, যার প্রতি তার বাবার টান ছিল, ওই একই জিনিসের প্রতি আকন্দ সাহেবেরও টান, অদ্ভুত না? কিন্তু ওই দুইজনের টান একরকম আর আকন্দ সাহেবের টান অন্যরকম। আকন্দ সাহেবকে আমি দেখলাম যে থরথর করে কাঁপতে, আর আকন্দ সাহেব যখন থরথর করে কাঁপছেন আমি ওই ছায়াটাকে দেখতে পেলাম দেয়ালে। ওই নারীর ছায়া, দেয়ালের পাশে একটা জানলা রয়েছে, ওই জানলা দিয়ে ওই নারীর ছায়াটা ওয়ালের উপরে পড়ছে, আর আমি চাচ্ছিলাম তাকে দেখতে, তাকে আমি দেখতে চাচ্ছিলাম। আমার একটু দেখার দরকার আছে। এমন কোন বিষকন্যা যা প্রেমে তিন পুরুষই মজা। যখন আমি এই ব্যাপারটা চিন্তা করলাম, ঠিক ওই মুহূর্তেই জানালার সামনে সেই লম্বাটে, সেই নূপুর পড়ার শব্দ, সেই সমস্ত কিছুকে নিয়ে কেউ উকি দেয়নি, উল্টো সেখান থেকে সরে গেছে। যখন সে ওইখান থেকে সরে যায়, তার যে চলে যাওয়ার অনুভূতিটা, ওটা আমি যেভাবে টের পাই, এখন সেভাবে সেটা টের পায়। লোকটা তখন তত করে কাঁপছিল, আমি যেটা মনে হচ্ছিল যে তার সম্ভবত আমাকে চড় দেওয়ার সময় তার প্রেশার বেড়ে গিয়েছিল বা কোনো কিছু, ওটা তার এখন ক্ষতি হতে শুরু করেছে। তো তখন আমি মনে পাশে যাই, আগে আমি দেখি উনি নিঃশ্বাস নিতে পারছেন কিনা, পরে দেখলাম যে না, উনার নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে, স্ট্রাগল করছেন অনেক। তখন আমি ওনাকে চাপলাম অনেকক্ষণ বুকের পিঠের দিকে আর কি, যাতে উনার ঠিক হয়ে যায় সবকিছু। উনি নিঃশ্বাস নেওয়ার পরে উনি আমাকে বললেন যে আমি যাতে ওনার সামনে থেকে দূরে সরে যাই। তখন আমি ওইখানে বসলাম। বসার পরে বললেন যে দেখেন, আমি তো আর এখান থেকে যাচ্ছি না, আমাকে এখানে কিছু না কিছু এখন করা লাগবেই। আপনি আমাকে বলুন এখানে আমরা কি করবো, আর এই থ্রেটের ব্যাপারে আপনি কি জানেন, কেন আপনি এই থ্রেটের পিছনে বাবা ঘুরছেন, আর কেনই বা কি রিলেশন আপনার সাথে এর, কারণ এই যখন আপনার আশপাশে থাকে এর এর হাব ভাব অন্যরকম বদলে যায়, ঘটনা কি? ওই সময় তার স্ট্রাগল হচ্ছিল যে বললাম, তো ওই স্ট্রাগল হওয়া কন্ডিশনে, মানে যাতে শরীর কাজ করছে না ঠিকভাবে, ওই অবস্থায় তিনি কোন রকম উঠে দাঁড়ান, টলতে টলতে দোতলা পর্যন্ত যাওয়ার অনেক চেষ্টা করলেন, পারলেন না। তো আমি ওনাকে ধরে উঠালাম, বললাম যাতে বসুন, আমার বাবা তখন একটু ভয় লাগতে শুরু করেছে, যদি লোক মারা যায় এখন স্ট্রোক করবে কোনো কিছু। তো তারপরও সে প্রচন্ড জোর দেখালো, আমি আমার হেল্প নিয়ে সে উপরে উঠলো। এবং যখন আমি প্রথমবার দুইতলা একটা মাটির ঘরের তৃতীয় তলায় উঠলাম, তখন প্রথমবার আমার কেন জানি মনে হলো আমি নিজে হয়তো ফ্লোর ভেঙে নিচে পড়ে যেতে পারি। আমি জানি না স্ট্রাকচারটা কিভাবে তুলি, তা মনে হচ্ছিল যে আমি নিজেই পড়ে যাব। তিনি আমার হেল্প নিয়ে সামনের দিকে যান, অনেক পুরনো আমলের এক ধরনের আলমারি থাকে, লম্বা না, ওই ধরনের আলমারি গুলো, ওই আলমারি গুলোর ভেতর থেকে একটা ট্রাঙ্ক বের করলেন টেনে, এবং ট্রাঙ্ক থেকে কিছু কাপড় চোপড় বের করলেন, ওই যে পুরনো সোয়েটার যেরকম হয়, পুরনো সময়কার সোয়েটার গুলো, ওই সমস্ত জিনিসগুলোর ভেতর থেকে তিনি একটা অনেকগুলো কাগজ বোঝার ডায়েরি বের করেন, এবং ওই ডায়েরিগুলো বের করার পরে ওই ডায়েরিগুলোর ভেতর থেকে একটা অংশ আমার সামনে খুলে দিলেন। খুলে দিয়ে তিনি বিছানা ছিল, বিছানার উপরে যে বসলেন, ওই ডায়েরিতে কিন্তু একটা ড্রয়িং আঁকা, কাঁচা একটা মানুষ, যে ড্রয়িং করতে জানে না, আমার মতো মানুষ, এই কাঁচা মানুষের হাতে তৈরি করা একটা ড্রয়িং, যেহেতু আমি সেই বিষকন্যাকে দেখেছি, এই জন্য আমি ওই ড্রয়িং এ নিজেকে, মানে নিজে ওই বিষকন্যাকে ধরতে পারছিলাম, যেটা বিষকন্যারই অবয়ব, সাথে একটা নাম লেখা, বিষকন্যার আসল নাম, বিষকন্যার আসল নাম আর তার জন্ম তারিখ, কিভাবে তাকে আটকানো যায় সেটা পর্যন্ত নিচে লেখা। যখন বিষকন্যার নামের দিকে লক্ষ্য করলাম, তখন একটুখানি অবাক হলাম, বিষকন্যার নিজের নাম অনেক অদ্ভুত, এমন অদ্ভুত নাম খুব 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 রেয়ার দেখা যায়। এই অদ্ভুত নাম হচ্ছে লজ্জাবতীর ধনু, নামটা হচ্ছে এটা লজ্জাবতী ধনু, বিষকন্যার আসল নাম। আরো কয়েকটা শব্দ রয়েছে বিষকন্যার আসল নাম। যখন আমি বললাম, পড়ার পর পর আমি আবার তাকালাম ওনার দিকে, আকন্দ সাহেবের দিকে। আর আমি আমার পেছনের দিকে যে অনুভূতিটা টের পেলাম, আমার শরীর বেশির দ্বারা বেজে ঠান্ডা স্রোত নেমে গেল। কারণ আমি এইমাত্র লজ্জাবতী ধনু বললাম না, ধনু, সে লজ্জাবতী ধনু আমার পেছনে দাঁড়ানো, অর্থাৎ পিসকন্যা আমার পেছনে দাঁড়ানো।